exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবার রাতে বছরের প্রথম রয়্যাল টাইগার প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আর জে কায়না, এই পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকব। শুরুতেই মঞ্জুরের কাছ থেকে জেনে নেই রয়্যাল টাইগার প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে কে আমাদের মঞ্চে রয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কায়নাথ। সাহস আছে সত্য বলার এই কথা সবাইকে বলতে বলতে আজ সত্যের মুখোমুখি হয়েছেন যাহা বলিব সত্য বলিব হৃৎপিণ্ড আর জে কিবরিয়া। যদিও মোটর বাইক নিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, তবুও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। তাকে সাধারণত খাওয়া দাওয়া করতে দেখা যায় না, তবে ফেসবুকে সস্ত্রীক খাওয়া দাওয়ার ছবি আপলোড করতে দেখা যায়। স্বপ্ন দেখেন, তবে তা কেমন সেটা জানা যায়নি। সবসময় সকলের সত্য উদ্ঘাটন করতে করতে আজ তিনি আমাদের কোন সত্য জানাবেন তা শুনতে চলুন কায়নাথের কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জেনে নিলাম আজ আর জে কিবরিয়া রয়েছে আমাদের সাথে। আর জে কিবরিয়া, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে রয়্যাল টাইগার প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে। কোন বিবেকের তাড়নায়, বিবেকের কোন তাড়না থেকে আজ আপনি এই প্রোগ্রামে? কোন বিবেকের তাড়না থেকে আজ আপনি এখানে?
মানে কোন বিবেকের তাড়না? এই যে তুমি ডাকলা,
আপনার বিবেকটা জাগালো কে আর জে কিবরিয়া, যে আপনি যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামে এসে কনফেস করছেন আমাদের যারা লিসনার আছে তাদের সামনে?
লাখ লাখ মানুষ যেন জানতে চায় যে জেবিএসবিতে এখন পর্যন্ত সবাই কনফেস করছে কিন্তু তোমার কনফেস আমরা জানতে পারি নাই। তো ঠিক আছে, লিসনারদের তাড়না বোধ থেকে মনে করো যে আজকের এই জেবিএসবিতে কানাথকে আমি তুমি করে বলি, সে কারণে তুমি বলে সম্বোধন। তো জেবিএসবিতে আসলাম এবং বছরের প্রথম জেবিএসবি যেখানে আমি কনফেস করতে আসছি। আমি ঠিক জানি না আমি কি বলবো।
আপনি তো এত বছর ধরে, আমি বলবো যেহেতু এটা আজকে 186তম পর্ব, 185তম পর্ব পর্যন্ত আপনি সবার কনফেশন শুনেছেন,
সবার গোপন খবর আমি জানি।
আপনার কোন গোপন খবরটি যেটা এখন আপনি গোপন রাখতে চাইবেন না, সবার কাছে তুলে ধরতে চাইবেন?
আই লাভ ইউ কায়না।
হ্যাঁ, আমি তো সিঙ্গেল, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কি ধারণা, আপনার কি ধারণা আপনি বাসায় ফিরে যেতে পারবেন এবং থাকতে পারবেন?
এবং আমি এখানে একটা কথা বলি, যে বিষয়ে যারা কনফিউজ করে ওরা অনেক কি বাসায় ফিরে যেতে পারে না। ওকে, দিস ইজ আ ভেরি সিরিয়াস শো, উই হ্যাভ টু বি সিরিয়াস। যেন প্রশ্ন ছিল
সেটি হচ্ছে কোন একটি গোপন কথা, কোন একটি ক্রাইম আপনি এত বছর ধরে অনেক একটা জেনেছেন, আপনি এখন পর্যন্ত কোনো ক্রাইম করেননি? আচ্ছা, তাহলে এইখানে এরকম অনেক স্টোরি আছে, আমি জানি যে প্রেমের স্টোরিও আছে।
কি হতে পারে যে এই প্রথম অন এয়ারে লাভ ইউ বললেন কায়নাথ কার্জিকে দিয়া, এরকম একটা শিরোনাম হতে পারে অনলাইন কন্টেন্টে দিতে পারি, রাইট? প্রশ্নটা যেন কি ছিল,
ক্রাইম কি কখনো করেছেন?
ক্রাইম কখনো করিনি।
আচ্ছা, কিন্তু একটু ক্রাইম করেননি, এক ধরনের ক্রাইম আছে মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা, সেটা কতজন নারীর সাথে আপনি খেলেছেন একটু বলুন তো। কি
মানে আমার লাইফে একটা মজার ঘটনা বলি, আমার লাইফে ছিনিমিনি খেলা ব্যাপারটাকে এটা আমি জানতাম এবং অনেস্ট থাকার চেষ্টা করছি। ধরো যদি ব্যাপারটা খারাপ হয়, মানে এটা যে কোনো রিলেশনশিপেই হতে পারে, যদি এরকম হয় যে সামথিং যেটা আসলে রিলেশনশিপে হওয়া উচিত না কিংবা সম্পর্কের মধ্যে আসা উচিত না কিন্তু বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের হিপোক্রেসির আশ্রয় না নিয়ে সরাসরি তাকে ওইভাবেই বিষয়টা দিই না, আমার ভেতর থেকে ব্যাপারটা এরকম, সো তোমার দিক থেকে ব্যাপারটা এরকম কিনা। সো এটাকে আসলে আমি জানি না যে কোনো ছিনিমিনি খেলার পর্যায়ে পড়ে কিনা, বিকজ আই ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার।
আমি আপনার মতো এরকম ডিটেইলস এ যাবো কিনা সেটা চিন্তা করছি যে প্রথম কবে বিয়ের আগে।
ওকে ওকে, প্রথম কবে বিয়ের আগে? হোয়াট আপনি গিয়েছেন? আমরা কিন্তু একটা খুবই সিরিয়াস শো করতে বসেছি, ওকে, ভেরি সিরিয়াস। হ্যাঁ,
কিন্তু আপনাকে দেখে আমি কোনোভাবেই বুঝছি না যে এটা সিরিয়াস শো হচ্ছে।
ওকে, আই এম সিরিয়াস নাও।
কখনো কোনো ক্রাইম করেননি, কখনো কাউকে নিয়ে ছিনিমিনি খেলেননি, কিন্তু আমি একটু বলছি যে সাংসারিক জটিলতার দিকে আমরা না গিয়ে,
এটা আমার ছিল না, এটা আমাদের পাশে যে সাউন্ড এডিটর মঞ্জু বসে আছে সে কিন্তু চান্স নেওয়ার চেষ্টা করছে। ওকে,
না না, বিষয়টা একদমই সেরকম না, ছিনিমিনি খেলেননি, কিন্তু বিয়ের আগে কোনো ধরনের কারোর সাথে প্রেম বা শারীরিক সম্পর্কে কি আপনি জড়িয়েছিলেন?
ও, ঘাম ছুটে গেছে আমার পা। এই পাকের মধ্যে অনেক রকমের উত্তর আছে, আমার মনে হয় প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের মতো করে নিতে পারে। আমি কাউকে লাভ করতাম, এটা আমার লিসনাররা যারা লং টাইম ক্যাফে শুনেছে তারাও জানে যে আমি একটা মেয়েকে লাভ করতাম, প্রায় চার বছরের পাঁচ বছরের মতো সম্পর্ক ছিল এবং একটা সময় আমি যতদূর জানি যে ক্যান্সারের পেশেন্ট ছিল, আমাদের লাভের 3 দিন পরেই আমি জানতে পারি যে সে আসলে ব্রেন ক্যান্সারের পেশেন্ট। তারপর আমাদের সম্পর্ক প্রায় 5 বছর কন্টিনিউ করে এবং একটা সময় এসে মারা যায়। জানি না, এই মোমেন্টটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম না জিডিএসবিতে এবং আমার মুখ থেকে আসলে ফার্স্ট আমার লিসনাররা শুনলো। সো আমাদের সম্পর্কটা খুব খুব ভালো সম্পর্ক ছিল আর কি,
ফ্রেন্ডশিপ। আপনি স্টিল তাকে মিস করেন as a friend?
No. No, because এটা আমার ইডিওলজিটা একটু ডিফারেন্ট, বিকজ ইউ নো জীবনের একটা জায়গায় গিয়ে যখন তুমি কোনো ফুল স্টপ দিয়ে দিবা, দাঁড়িয়ে দিয়ে দিবা এবং সেটা থেকে লাস্ট একটা রেজাল্ট আসে, ইউ নো, যে সম্পর্কের যে আলটিমেটলি 5 বছরের সম্পর্ক বলো আর 7 বছরের সম্পর্ক বলো, 7 বছরটা মানুষের মাথায় থাকে না, রেজাল্টটা মাথায় আসে। ওই রেজাল্টটা যদি ভালো হয় তাহলে মানুষ কখনো কখনো বিশেষ বিশেষ মোমেন্টে ওই রেজাল্টটা মানুষের মাথায় আসে, আর নইলে খারাপ হলে মানুষ ওইটা একটা সময় মন থেকে মুছে ফেলে, বিকজ মানুষ সারাটা জীবন ধরে না ভালো জিনিস সার্চ করে। সো ওই জায়গাটা থেকে আমি আসলে আমার কখনো মনে পড়ে না, বিকজ আই এম সো বিজি আর ওই ইমোশনগুলো আনতেও চাই না ইনফ্যাক্ট।
কিন্তু আজকে ইমোশনের কথাগুলো চলে এলো, থ্যাংক ইউ আমার সাথে শেয়ার করার জন্য।
আচ্ছা, আমি যেহেতু সম্পর্কের ব্যাপারটা চলে আসলাম, আমি একটা জিনিস একটু কনফিউজ করি, সেটা হচ্ছে কায়নাথের এই প্রশ্নটা ধরে, একটা সময় আমি ক্যাফে 89.2 করতাম রেডিওতে, অনেক লম্বা সময় ধরে করেছি এবং রাতের বেলা যে গল্পের শেষ নাই নামে যে সেগমেন্টটা ছিল ওখানে ক্যাফে 89.2 নামে করতাম, এবং অন লিসনাররা জানে না আজকে আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম ইফ ইট ইজ ক্রাইম দেন ইট ইজ ক্রাইম আমি আজকে সবার সামনে এই বিষয়টা কনফিউজ করি। ওখানে যতগুলো গান এডিট করা হতো তার মধ্যে 99% ছিল হচ্ছে সেই সময়ের গার্লফ্রেন্ড যে ছিল তার জন্য 99% গান আমি এক নামে করতাম না, বিভিন্ন নামে করতাম। এটার পেছনে একটা বিশেষ কারণ ছিল, কারণটা হচ্ছে সে ক্যান্সারের পেশেন্ট ছিল এবং ম্যাক্সিমাম টাইম সে সেলফলেস থাকতো, তো সামহাও সে রেডিও শুনতে পেত, তো ওই সময় তাদের গানটা ডেডিকেট করলে তার আসলে অনেক দিলও পালস থাকতো, ওর পালস একটু বাড়তো, হার্টবিট একটু বাড়তো, সো ওই কারণেই আমি গানগুলো ডেডিকেট করতাম ওকে। না, আমি লিসনারদেরকেও করেছি দু একটা, কিন্তু ম্যাক্সিমাম টাইমই, এবং ইট ওয়াজ ইনফর্ম ফারুক ভাই তখন আমাদের এই পুরো প্রোগ্রাম সেকশনটা দেখতো, উনি মারা গেছেন, ফারুক ভাই বিষয়টা জানতো পুরো বিষয়টা। তো এই ক্যাফে 89.2 তে আমি যত গান ডেডিকেট করেছি 99% গানই ছিল হচ্ছে তার জন্য ডেডিকেট করা, এবং ওই সময়টাতে কোনো স্যাড গান বাজতো না, আমি যদি ডেডিকেট করে থাকি, এগুলো যদি কেউ কোয়েরি করে এখন তাহলে পাবে। সো এটা আসলে আমার লাইফের খুবই ডেঞ্জারাস একটা মোমেন্ট এবং একই সাথে খুব চ্যালেঞ্জিং একটা মোমেন্ট, যে মানুষটাকে যেভাবে হোক সার্ভাইভ করে। তবে ডাক্তার বলছিল যে ও খুব বড় জোর আর এক বছর বাঁচবে, কিন্তু পাঁচ বছর সাস্টেইন করেছিল এবং তারপর একটা সময় কখনো কখনো সেন্সলেস থাকতো, ম্যাক্সিমাম টাইমই সেন্সলেস থাকতো, কোমার চেয়েও বড় স্টেজে থাকতো সে। তারপরে বিভিন্ন ভাবে তাকে ট্রিটমেন্ট করে শক দিয়ে তারপরে বিভিন্ন ভাবে তাকে ব্যাক করানো হতো। তো পালস খুব দিলো থাকতো, লাইক 18-19 বিভিন্ন মেশিনের মধ্যে রাখা হতো তাকে, এবং 27-28-30 যখন হতো তখন তাকে ওই শক যে মেশিনটা থাকে ওটা দিয়ে তাকে ব্যাক করানো হতো। তো ওইটুকু গেইন করার জন্য তাকে বিভিন্ন ভাবে মানে মোটিভেশন দেওয়া, ব্রেনস্টর্মিং করা, গানও ছিল তার, যেমন গান গাইতাম। ইটস ভেরি ইন্টারেস্টিং, আমি গান গাইতে পারি না, ওই সময় আমি কিছু গানও শিখেছিলাম মানে আমার জায়গা থেকে কখনোই এই জিনিসটা কেউ জানে না। অল্প করে বললাম, কোন একদিন বলবো বিস্তারিত।
আমরা অনেকটা কথাও শুনেছি যে এই মেয়েতে কি আপনি প্রথম বিয়ে করেছিলেন।
না, এটা একদম মিথ্যা কথা, একদম খাস মিথ্যা কথা। কিন্তু আমাদের চালচলনটা এরকম ছিল, লাইক ফেসবুকে তুমি যদি একটা ছবি দাও বা এরকম যদি একটু ক্লোজ শাড়ি পরা আর পাঞ্জাবি পরা ছবি হয়, বিয়ের কত বছর হলো, বাচ্চা রাখতে আসে কিনা, এরকম প্রশ্ন করে অনেকে। তো এই অ্যাজুমের জায়গা থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আমার বিয়ের বয়স মাত্র 1.5 বছরের কিছু বেশি, এবং আমি যাকে বিয়ে করেছি শি ইজ আ ভেরি গুড লেডি, আমার খুব ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ও জানতো পুরো বিষয়টা। কিন্তু এমনি মজার বিষয় হচ্ছে, আমি আমার যে ঘটনাটা ঘটে মানে আমার বিয়ের সময়, তার মা মানে আমার শাশুড়ি, তার কানে কেউ একজন গিয়েছিল, ছেলে তো বিবাহিত, একটা বউ আছে অলরেডি, পরবর্তীতে সে ইনভেস্টিগেট করে বের করতে পারলো যে বাড়ি খুঁজে টুজে আসলে ঘটনাটা এরকম। যেটা হয় আর কি, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা থাকে একটু জানাশোনা হলেই এই ধরনের বিষয়গুলো রটে যায় আর কি, মানে একটু আগবাড়ায় অ্যাডভান্স লেভেলে। লং স্টোরি, এটা আসলে সবকিছু এইভাবে রেডিওতে বলা শিলি নট,
কিন্তু যতটুকু বলেছেন থ্যাংকস।
সম্পর্কে যাওয়াটা উচিত না, একদমই উচিত না। সে আসলে আমাকে একটা টেক্সট পাঠিয়েছিল, খুব মানে ক্যাফে করার একদম প্রথম দিককার, তো খুব কিউরিয়াস মাইন্ড নিয়ে আমি তাকে ফোন করেছিলাম অফিস থেকে, এবং একটা টেক্সট ছিল এরকম যে সে খুব প্রবলেমের মধ্যে আছে, যেটা রেডিওতে শেয়ার করা সম্ভব না। আমার খুব ইচ্ছা হলো যে রাতের বেলা আমি যখন কাজ করি তখন আমার লেসনদেরকে তো জানা উচিত সামহাও, আমি বিভিন্ন বিভিন্ন লেসনদের সঙ্গে যোগাযোগ করতাম, ওই সময় পরিচয় গোপন রেখে হলো যে আসলে কি ধরনের প্রবলেমের মধ্যে তারা থাকে। তো ওর সঙ্গে যখন কথা হলো, ওর সঙ্গে কথা বলছিল ভেরি ইন্টারেস্টিং কেস, আমি কেসটা এখন শেয়ার করছি না, তারপরে ধীরে ধীরে জানা শুরু করলাম, এবং জানতে গিয়া একসময় মনে হলো যে না, আমরা খুব ডিপলি চলে যাচ্ছি দুজন, দুজনকে অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি জানি। অ্যান্ড খুব বড় লোকের মেয়ে ছিল সে, যেটা আমার ক্ষেত্রে আমার এক ধরনের ব্যক্তিগত সমস্যা আছে, যে খুব মানে আমার স্ট্যাটাসের চাইতে খুব বেশি হাই লেভেলের স্ট্যাটাস হলে জানি না, খুব ন্যাচারালি একটা প্রবলেম হয়। তো কিন্তু খুব মাটির মানুষ ছিল, গোলতাম, তো মিশতে মনে হলো যে না, ঠিক আছে লেটস মুভ অন। এবং ওইটা যে আসলে একটা ভালো সম্পর্কের দিকে টার্ন নিয়েছে কখন, তার আগেই যে জানতে পেরেছি যে ও ক্যান্সারের পেশেন্ট, মানে বুঝে ওঠার আগেই দৌড়াদৌড়ি শুরু, মানে থাকে না একটা প্রিপারেশন নেওয়ার আগেই মোটামুটি ফাইট করা শুরু, ওই রকম একটা ব্যাপার ছিল। তো এটাই মানে ওই ফোনটা না করলে হয়তো বা সে অনেক আগেই দুনিয়া ছেড়ে দিত, অথবা আমার কাছে মনে হয় সামহাও যে ও দুনিয়াতে কিছুদিন সাস্টেইন করবে, আল্লাহ আমার মাধ্যমে কিছুটা হলেও ওকে একটা ভালো টাইম পাস করাবে, আমাদের দুজন একটা ভালো সময় কাটবে, যে কারণে আমরা দুজন আসলে ওই ফোনটা ছিল।
যেভাবে হোক আপনি তাকে ধরে রাখতে চেয়েছিলেন,
অফকোর্স আই ডিড দ্যাট।
আর এই কারণে কি বা এই ভাবনা থেকে কি আপনার জেবিএসপি এই প্রোগ্রামটি শুরু করা, কারণ আপনি সবসময় লিসেনারদেরকে জানতে চান, তাদেরকে বুঝতে চান, তাদের কথাগুলো শুনতে চান।
জেবিএসবি এর ফ্যাক্টটা হচ্ছে হ্যালো ইট 920 বুধবার যেটা প্রচারিত হয় সেখানে আমাদের হ্যালো ইট 920 অনুষ্ঠানটা যখন প্রায় 52 পর্ব পর্যন্ত হয়ে গেছে, তখন আলামিন নামে একটা ছেলে কনফেস করতে আসে, হি ওয়াজ ওয়ান অফ দ্য মানে বিগেস্ট টেরোরিস্ট, টেরোরিস্ট যদি বলি, টেরোরিস্ট শব্দটা যায় কিনা জানি, খুনি বা সন্ত্রাসী যাই বলি না কেন, যেটা মানে একদম সামনাসামনি শোনা আমার লাইফের সবচেয়ে দুর্ধর্ষ মহাসাগর একটা কাহিনী ছিল। তার অনেক আগে থেকে জেবিএসবির একটা প্ল্যান ছিল এরকম যে আমরা 164 নামে একটা অনুষ্ঠান করতে চাই, 164 ধারায় জবানবন্দি, যেখানে এসে মানুষ কনফেস করবে, নিজেদের ভুলগুলো করবে। তো যখন ওর মতো কন্টেন্ট পাওয়া শুরু করলাম আমরা হ্যালো ইট 920, তো দ্যাট টাইম আমি লাভ ভাইকে বললাম যে লাভ ভাই আমাদের এক্স সিও, ইউ নো দ্যাট, তো উনি এখন রংধন টেলিভিশনে আছে, তো উনি বলল যে ঠিক আছে তাহলে আপনি স্টার্ট করেন। সেক্ষেত্রে 52 আলামিন 53 পর্ব থেকেই আমাদের জেবিএসবির জন্ম। আমরা বলি যে মাদার প্রোগ্রাম হচ্ছে আমাদের হ্যালো 820, কিন্তু জেবিএসবি হচ্ছে হলো ওই মাদার প্রোগ্রামের একটা ফান বলা যেতে পারে। যে হ্যালো 820 যদি না থাকতো, কারণ ওই প্রোগ্রামটার জন্য বেসিক্যালি আমাদের ট্রাই করা হয়েছে জেবিএসবির জন্য, কিন্তু হ্যালো 820 না থাকলে আমরা জেবিএসবি করতে পারতাম না। কারণ এখন আমরা জেবিএসবির প্রচুর কন্টেন্ট পাই, ওই সময়টা তো ওইরকম সবাই এসে রেডিওতে এভাবে কনফিউজ করা, অনেকের কনফিউশন থাকে এখানে বললে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে কিনা, এখানে বললে কোনো ধরনের কোনো সামাজিকতায় প্রবলেম হবে কিনা, সেটা একদম 100% এনশিওর করেই তারপর আমরা রেডিওতে দুজনকে নিয়ে আসি। এন্ড ইটস ভেরি পপুলার শো ইনশাল্লাহ।
অবশ্যই কিছু শো এর ক্লিপ আমরা শুনবো।
আপনাকে না দেখে ছবি কনফার্ম করে ফেলেছে?
না দেখে।
এটা আপনার বাবা হার্ট অ্যাটাক করার আগের ঘটনা?
হ্যাঁ।
মা মুখে গেছে আসলে? আপনি
আমি টাকা নিয়ে পালাইছি এই একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে
যা দেখতেন তাই করতেন,
তাই করার চেষ্টা করতাম।
ভালো সম্পর্ক বলতে আপনি কি
বোঝাচ্ছেন?
ধরনের পছন্দ
আমাকে শোনায় শোনায় আমার ছবি তুলে কথাটা বললো।
হাউ দিস ইজ বিলিভেবল? কত সালে করেছেন আপনি?
এটা 2015 সালে কাহিনী।
এই মারার পরে রাস্তায় কি
হয়? ভিতরে পালাই দিয়ে গেল উপরে চাপা দিয়েছেন।
কিভাবে আমরা যতটুকু জানি এই জেবিএসবি প্রোগ্রামটা এত পপুলার, মানুষ এত পছন্দ করে, এখানে যেহেতু যারা ক্রাইম করে তারাই আসতে পারে, তো একজন ভালো মানুষও ক্রাইম করে এসেছে শুধুমাত্র এই প্রোগ্রামে এসে কথা বলার জন্য।
একজন এরকম কেস আমরা পেয়েছিলাম এবং এটাকে আমরা উদাহরণ হিসেবে অনুষ্ঠানে উপস্থাপন করেছিলাম। তার এক ধরনের, এটাও এক ধরনের ভেতর থেকে আমার মনে হয় একটা প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম। ওর টার্গেটই ছিল আমাকে যে কোনোভাবে যাহা বলিব সত্য বলিবতে যেতে হবে, এবং সেজন্য বেশ কিছু ক্রাইমও করেছে। তো ওকে আমরা এনে আমরা আমাদের বাকি লিসনারদেরকে বলতে চেষ্টা করেছিলাম এটাই, যে এই ধরনের চেষ্টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, দিস ইজ ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ লাস্ট টাইম। যদি কারো রেডিওতে আসার শখ থাকে বা কেউ যদি রেডিও প্রীতি থেকে থাকে, তাহলে অন্যভাবে আসেন, হ্যালো 820 তে আসেন, দরডমে প্রোগ্রাম আছে সেখানে আসেন, বা আরো যে প্রোগ্রামগুলো আছে সেখানে আসেন, কিন্তু এইভাবে ক্রাইম করে জেবিএসবিতে আসতে হবে এটা যেন কখনোই না হয়। হ্যাঁ, সো এইটাকে আমরা আমাদের অনুষ্ঠানের স্বচ্ছতার জায়গাটা থেকে আমরা এই জিনিসটা করেছি।
আপনি যে এত বছর ধরে এত মানুষের ক্রাইমের স্টোরি শুনে আসছেন, বাসায় গিয়ে আপনার কাছে এগুলি আপনি কিভাবে নেন?
টু বি অনেস্ট, আজকে ফ্রাঙ্কলি বলি, এই প্রশ্নটা অনেকেই করেন, ফেসবুকে করেন, বন্ধু মহলেও করেন। প্রথম দিকে আমার গল্পগুলো মুখস্থ হয়ে যেত, মানে একবার শুনলেই হ্যালো 820 কিংবা যাহা বলিব সত্য বলিব এগুলো 10-15টা পর্ব পর্যন্ত, পরের দিকে আমার এগুলোর মাথায় আমি আমার থাকে না। এখন যেটা হয় খুব রেয়ার, যেটা আমাকে খুব টাচ করে যায়, মানে অন্তর থেকে এরকম একেবারে আঘাত লেগেছে, এরকমও হয়েছে যে অনুষ্ঠান করার পরে এই কারণবাজারের এই রাস্তা দিয়ে ফুটপাথ হেঁটে যাচ্ছি, মাথার মধ্যে আমার ভোমো ভোমো করে ঘুরতেছে ওই মানুষটার চেহারা। হ্যাঁ, এবং ভেতর থেকে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে নিজের যা কিছু আছে সব কিছু ওই মানুষটাকে দিয়ে দেয়, যে ও কিছুটা হলেও ভালো থাকুক, সাস্টেইন করুক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এই মনোজাগতিক জায়গাতে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। এই একটা মানুষের গল্পটাই আরেকটা মানুষের গল্প যখন সামনাসামনি চলে আসে তখন আর মাথা ধরে রাখতে পারে না, হারায় যায়, স্রোতের মতো হারায় যায়। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখছি যে লাখ লাখ শ্রোতা যারা শোনে, আজকে একজন ধরো কর গল্প প্রচার করা হয়েছে, ঠিক এক সপ্তাহ পরে খর গল্পটা যখন চলে আসবে ককে কেউ মাথায় রাখবে না। অ্যান্ড ইটস ভেরি অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকতেছে, কিন্তু এর মধ্যে দুই একটা গল্প মানুষের মনে থেকে যায়, কিন্তু সেটা সংখ্যা আসলে খুব বেশি না।
এবং সর্বশেষ কোন গল্পটি এই মুহূর্তে আপনার মাথায় আছে?
এরকম ভাবে বলা খুব মুশকিল, এগুলো আসলে আমি হচ্ছে আমি ইন্টারভিউ দিচ্ছি, কেন ইন্টারভিউ কেন হচ্ছে, আমি তো কনভেস করতে আসছি। ওকে, আমার লিসনারদের নাম আমি বলতে চাই না, কারণ বললে তারা হয়তো মনক্ষুণ্ণ হবে। 300-400 জনের ইন্টারভিউ আমরা এখন পর্যন্ত করেছি জেবিএসবি এবং হ্যালো 820 মিলিয়ে। সবার গল্পই আমার কাছে খুব টাচি লাগে, এবং সেই অর্থে আমি আসলে কারণ আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি না। তুমি কবে কনফেস করবো এটা বলো, কায়নাত?
আমি তো আজকে যেহেতু আরজে কিবরিয়ার ভূমিকায় আছে তো আজকে না, বাট আমি কিবরিয়া ভাইকে পার্সোনালি বলেছিলাম যে হ্যাঁ আমি বলতে আসতে চাই, আমার কোনো প্রবলেম নেই। আপনি যেমন বলেন ফ্রিলি,
সাহস আছে সত্য বলার,
সাহস আছে সত্য বলার আমাদের সবারই। কিবরিয়া ভাই, আপনার এই প্রোগ্রামটা আরো অনেক বছর বছর চলুক, আমি কোনো স্পেসিফিক বলবো না, 300-400 এগুলি পসিবল না, কিন্তু চলুক, ভালোভাবে চলুক, যতদিন এর গ্রহণযোগ্যতা আছে ততদিন চলুক।
থ্যাংক ইউ কায়নাত। এবং আমার আমাদের আমার কনফিউজ কি ছিল,
আপনি কি আরো কিছু বলতে চান? আমি তো একটা জায়গায় প্রশ্ন করেছিলাম, আপনি তো স্কিপ করে গেছেন, আমি প্রশ্নটা আবার করব।
কোনটা ইশারা মিলে দেখাচ্ছে কেন, ইশারা মিলে দেখালে কিন্তু অনেক কিছু মনে করবে। বাই দ্য ওয়ে, আমরা কি এখন কি আমাদের শেষ? তাহলে কি আপনাদের জীবন এত শর্ট হয়ে যাবে?
পরে আপনি কি বিয়া আসলেই যাদেরকে মানুষ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং আমাকে বলছে কায়নাথ তুই সর এখানে, তাদের জন্য কিবরিয়াকে আবারও দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই আপনি তাদের সাথে একজনকে নিয়ে আজকে শুটে করবেন।
ওকে ফাইন, থ্যাংক ইউ কায়নাথ। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ডিফারেন্ট এবং আমার ফর দ্য ফার্স্ট টাইম একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো, কারণ মাইক্রোফোনের ওই পাশটায় আমি বসি, এই পাশটায় লিসনাররা বসে, যখন আমি ওদেরকে কোশ্চেনগুলো
করি এটা ছবি তোলা দরকার ছিল,
রাইট? ফেসটা অনেক বেশি ইয়ে হয়ে যায় এবং মাঝে মাঝে ওদের ফেসটা লাল হয়ে যায় যারা এখানে কনফারেন্স করতেছে। কেন লাল হয়, কেন লজ্জা পায়?
একবার হয়েছে কি বিয়া ভাই, সেটা শুধু আমি দেখেছি এবং আমার সাথে যে মঞ্জুর ভাই আছে সে দেখেছে।
ওকে, আর বাকিটুকু আমাদের সিসি ক্যামেরাতে আছে, যারা দেখতে চান ফেসবুকে চলে আসবে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ।
এবং আমি একটু বলতে চাই, আমি আজকে খুব অনার ফিল করেছি যে প্রোগ্রামটি নিয়ে মানুষের মুখে মুখে কোন জায়গায় গেলে মানুষ বলে ও আচ্ছা কি বিয়া ভাই আপনার সাথে কাজ করে, মানে ইয়েস হ্যাঁ, বাট আমিও একটা পার্সন ভাই, আমার দিকে একটু কথা বলেন। সবাই কিবিয়া ভাই কথা জিজ্ঞেস করতে থাকে, কিবিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অপরচুনিটি আপনি দিয়েছেন যে আজকে আপনার শোতে বসে আমি কথা বলবো। থ্যাংক ইউ
কায়নাথ, ইট ইজ রিয়েলি অনার টু মি। আমার মনে হয় এবার আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতির পর আমাদের অনুষ্ঠানের যে মূল জায়গাটা সেই জায়গাটা বা মূল প্যাটার্নটা সেই প্যাটার্নে আমরা ফিরে আসবো, অ্যান্ড অফকোর্স আমি নিজেই ফিরে আসবো। বিরতিটা তুমি নাও তাহলে।
তাহলে আমরা একটা বিরতি নিচ্ছি এবং
মঞ্জু তোমাকে থামাই দিচ্ছে, তো এর চাইলে নিতে হবে।
বিরতির ঘন্টা বেজে গেছে, প্রিয় শ্রোতা যারা শুনছেন আমাদের সাথে থাকুন, আমরা রয়্যাল টাইগার প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এই বিরতির পরে ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়েছি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং চলুন এই পর্যায়ে কি আমার সঙ্গে রয়েছে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম মামুন,
মোহাম্মদ আল মামুন। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? বয়স কত এই মুহূর্তে আপনার?
আমার বয়স 18 বছর।
18 বছর বয়স, পেশায় কিছু করছেন?
না, আপাতত
আপাতত কিছু করছেন। ঠিক আছে, শুনি আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
ছোটবেলায় মূলত আমি একেবারে দরিদ্র ঘরের ছেলে, তো আমার বাবা কাজ করতো, কৃষি কাজ করতো, অন্য কাজ করতো, আমরা 3 ভাই 2 বোন। ছোটবেলা থেকে যেটা দেখতে পাচ্ছি আর কি আমার ফ্যামিলিতে, যেটা দারিদ্রতা আর কি।
আপনি কি সবার বড়?
না,
সবার ছোট আপনি? হ্যাঁ,
আমি শুধু লেখাপড়া করছি আর আমার দুজন আছে, তারা কৃষি কাজ করে লেখাপড়া করে নেই। সেখান থেকে আমার একটা বন্ধু ছিল, আমি যদিও খুব গরিব গরিব ছেলে কিন্তু চলাফেরাটা সবসময় থাকতো, মানে ভালো ভালো মানুষের সাথে। আমার একজন ফ্রেন্ড ছিল, তো সে তারা অনেক বড় লোক আর কি, তো আমার সে বন্ধুর সুবাদে তার সাথে চলাফেরার কারণে আমি অনেকের সাথে চলাফেরা করতাম আর কি।
ওকে, ওই ছোটবেলাতেই?
হ্যাঁ, লেখাপড়া করাটা সুযোগটাই বেশিরভাগ ও করে দিচ্ছে আমাকে।
ওকে,
তারপর আমি যখন এস পাস করলাম, আর ম্যাক্সিমাম হেল্পটাই আমার বন্ধু করতো। রাজনৈতিক দিকটাও তখন, মানে মিটিং মিছিলে প্রতিনিয়ত যাওয়া আসা করি, তখন আমার বন্ধু ওইদিকে আরেকটা মেয়ের সাথে এফআইআর জায়গা করছে, তো বন্ধু হঠাৎ করে বিয়ে করে ফেলছে এর মধ্যে আর কি। বিয়ে করার পরে তো আমি তখন আমার বন্ধুদের একটা বড় গাড়ি করতেছে এমন অবস্থায়, তো ওইখানেই আমি থাকি ওদের বাড়িতে। তখন বন্ধু বিয়ে করার কিছুদিন পরেই তার ফ্যামিলি তো, মানে সেও একা একা বিয়ে করছে, ফ্যামিলিতে এটা মানে না নেই। কিছুদিন পর দেখা গেছে মানে নিচ্ছে এটা, তো মানে নেওয়ার পরেও আমার বন্ধু চলে গেছে বাহির আর কি, লিবিয়া চলে গেছে। যে ওর আবার আম্মা মারা গেছিল 2003 সালে।
আচ্ছা আচ্ছা,
তো মা মারার পরে যাওয়ার পরে ওর লেখাপড়ার আর মামুন দিকে ওরটা নাই, কিন্তু ওর অবস্থা আমার দিকে সবসময় খেয়াল রাখছে যে আমি কি করতেছি। তো আমি একটু বলে নিই, দেখলাম যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি কিছু সিগারেট খাওয়া অভ্যাস, মানে তখন আমি ধূমপানটা করি না।
আচ্ছা আচ্ছা,
তো যে চরাঞ্চল থেকে তো আসতাম, যখন স্কুল থেকে বাড়িতে যাওয়ার যে রাস্তা নদীর পাড়ে গাছের ছায়ের নিচে বেরোতাম আর কি বসে বসে। তো ওইখানে অনেক মেয়েরা ছেলেরা থাকে না যে বসে কথা বলতেছে, নৌকা দুটো নৌকা ছিল আর কি, দেখা যাচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা ডিফারেন্সে নৌকা গুলি আসতো। তখন আমি আমার ওই বন্ধুকে বললাম যে বন্ধুর নাম হচ্ছে জাহিদ, বললাম যে সুসিকে একটা দাও, চাওয়াতেও আমার একটা থাকতো না সেই জুড়ে সবার সামনে। ওইটা আমার কাছে আমার খারাপ লাগছে যে আমার সবার সামনে মারলো, ঠিক আছে। তো ওই সময় তো কে যায় কি
সাপোর্টে কেন মারলো,
সিগারেট আমি কেন খাবো?
ও ওকে ওকে, আচ্ছা, মানে যে বন্ধুটা আপনার সবসময় ভালো চাইতো। হ্যাঁ হ্যাঁ ওকে। কি নাম ছিল?
জাহিদ।
জাহিদ ওকে। ও খাইতো কিন্তু আপনাকে খেতে দিবে না?
না না।
ওকে।
তো তো আমি যার পিছনে একটা দোকান ছিল, একটা সিগারেট নিয়ে মানে এমনিতে টানতে শুরু করেছি, তখন আমি দুমাও খেতে পারি না। তখন বয়সে আবার পিছন দিয়ে খেয়াল রাখতেছি যে ওরা যে মারলাম ও কোথায় গেল, ও যদি আমার কোনো সব বকাও দেয় তখন আবার ও কিন্তু আড়ালে মানে ওর খারাপ লাগে, এক জায়গায় অন্য জনের সাথে প্রকাশ করে যে আসলে একটা খারাপ ব্যবহার করলাম। তো যাই দেখেন বসে বসে সিগারেট খেতেছি বই হাতে বসা, তখন বললো যে তুই আমি না করার সত্ত্বেও তুই এভাবে সিগারেট খেলি, ঠিক আছে আর কোনদিন তোকে না করবো না, সিগারেট খাওয়া লেগে খেতে পারিস। তখন থেকে আর কি মূলত সিগারেটটা খাই। তো এদিকে বিয়ের কিছুদিন পর যখন লিবিয়া চলে গেল, তখন তো আমি আর বাড়িতে থাকতে পারতেছি না, কারণ আমি যার উপরে বর করে চলতাম সে নাই, এখন আমি তো একা। আমার একটা সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ওই আর কি,
ও চলে গেল দেশের বাইরে।
হ্যাঁ, আমার বড় ভাই সেও চলে আসছে গাজীপুরে, নিজ ভাই বিয়ে করছে, এর মধ্যে বড় ভাইয়ের সঙ্গে।
তখন কি আপনার এসএসসি পাশ হয়ে গেছে না পড়ছেন আপনি তখন?
না, তখন আমি এসএসসি পাশ করছি।
পাশ করেছেন, ওকে।
তারপর দেখা গেছে যে আমি তখন বাড়িতে চলতে পারতেছি না, বাড়িতে তো আমাদের জমি জমা নেই, বাবাও তেমন একা একা কাজ করে কত খাওয়াবে আমাদেরকে, লেখাপড়াটা তখন আমি তেমনি একটু ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি ওনার টাকা পয়সা নিয়ে যাবে চলতে পারতেছিলাম না, খুব কষ্ট হইতেছিল চলার মধ্যে। তো তখন আমি চলে আসলাম গাজীপুরে, গাজীপুরে সফিপুরে আসলাম। সফিপুরে আসলাম, ওইখানে আমার বোন ছিল চাকরি করতো, আমার একটা কোম্পানিতে চাকরি নেই ওইখানে,
আচ্ছা
কোয়ালিটি ডিপার্টমেন্টে 1850 টাকা স্যালারি ছিল। তো প্রথম গাজীপুরে আসলাম, 20 দিন চাকরি করার পরে একটা মেয়েকে আমার ভালো লাগছে,
মেয়েকে ভালো লেগেছে।
হ্যাঁ
ওকে।
পাশাপাশি বাসায় থাকে, একদিন রাত্রে আমি বাসায় যাওয়ার মানে আমার রুমের সঙ্গে দাঁড়ায় সেই মেয়েটা এসে সালাম দিল, তখন আমি কথা বলতেছি হাসতেছি, জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, টাঙ্গাইলে, বিস্তারিত জানতে চাইলো আর কি। জানার পরে 20 দিনের যে আমি যে চাকরি নিলাম 10 তারিখে দিয়েছিলাম, 20 দিনের একটা স্যালারি পেয়েছি, স্যালারি পাই আর বলতেছি যে আমার তো একটা ভালো লাগছে না, আমি আপনাকে দিয়ে করবো, মানে কোনো ইয়া নাই, মানে বেশি দিন কোনো সম্পর্ক না, তাকে এরকম ভাবে বলা হয় নাই যে আমি আপনাকে ভালোবাসি,
ওকে,
জাস্ট এরকম বলছি যে আমি আপনাকে পছন্দ হয়েছে আমি আপনাকে বিয়ে করবো। তখন বলেছে যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার ফ্যামিলির লোকজন নিয়ে আসো, ঠিক আছে আমি প্রেম টেম করতে পারবো না। আমি বললাম যে প্রেম টেম বিয়ের পরেও করা যাবে, কিন্তু আমি আপনাকে আগে বিয়ে করবো। তো এভাবে 20 দিন পরে এখানে আমার এক ভাই আসছিল, সেও কাজ করার জন্য আসছিল, আমি আসার কিছুদিন পরে আমার বড় যে ভাই সে ছিল এখানে। তো তাকে তাকে বললাম, সে আমার যেহেতু সমাবেশ অনেকটা ফ্রি আর কি, যে আমার কথা শুনে, তারপরে বললাম যে আমি এখন থেকে তো চলে আসছি, এখন তো চাকরি নিয়েছি, তা আমি মেয়েটারে ভালো লাগছে বিয়ে করবো কথা বলছি, বিয়ে করেছিলি। ওদিকে আব্বা আম্মাকেও কিছু জানায়নি, আমি না জানি তার সাথে বিয়ে, বিয়ে জুনে 2008 জুনে শুক্রবার দিন আমাদের বিয়ে হয়েছে।
এই মেয়েটা আপনাকে না চিনে না চিনিয়ে বিয়ে করলো?
হ্যাঁ, তখন ওর ফ্যামিলির ওই মেয়ের যে দুলাভাই ছিল আপা ছিল এখানে, তাদের সাথে কথা বলছি যে ছেলে ভালো, এভাবে হয়ে গেছে আর কি আমাদেরকে কথাবার্তায়। মূলত বিয়েটা এত তারা হুট করে তো হয় না, মানে তারপরেও 10-12 দিন আমাদের কথাবার্তায় জোর মোটামুটি একটা মানে রিকোয়েস্টের পরে রাজি হয়েছে বিয়েটা আমাদের। ও পরে ওর জীবনে কিছু কথা আমাকে বললো যে দেখো তুমি আমাকে বিয়ে করবা তাহলে আমার বাসায় আসো একটু কথা বলি, মানে বিয়ের আগের দিন তো গেলাম, পরে বলছে যে আমার কিন্তু একটা বিয়ে হয়েছে আগে, আপনাকে ভালো লাগছে, আমি তো আপনার ভবিষ্যৎ বা অতীত জানতে চাইনি, মেয়ে আছে ঠিক আছে, তারপর আমার ভালো লাগাটাই সবচেয়ে দামি, আমি আপনাকে বিয়ে করতে রাজি, এখন আপনি বলেন আপনি রাজি কিনা। তখন ও বলতেছে যে আমার তো কষ্টের কপাল, এখন যদি আপনি যদি মনে করেন যে আমাকে সুখী করবেন তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমি রাজি
আছি। মেয়েটা আপনার পারিবারিক অবস্থা জানতো?
আমি বলছি যে আমি কিন্তু একেবারে গরিব। তখন তার ওর বোনকে যাই বললো যে আপা আমার আগে তো কপালে সুখ হয় নাই, আমি তো চিন্তা করতাম না যে আমার দুইটা বিয়ে হবে, কিন্তু ছেলেটা যখন এত করে বলতেছে তখন ওর মনটা নরম হয়ে গেছে আর কি, যে আপা তুমি রাজি হয়ে যাও, ওর বড় বোনের অনুমতিটাও নিচ্ছে বুঝে, ওর আম্মা আসছে শুক্রবার দিন আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। আমি যে 20 দিনের যে স্যালারি পেছিলাম ওই টাকা দিয়ে।
আপনার পরিবারকে জানালেন না?
না, আমার পরিবারকে
কেন জানালেন না?
এই জন্য মানে আমার তো এক ভাই এখানে ছিল,
ভাই জানতো।
হ্যাঁ, ভাই জানতো। তারপর বিয়ে করার পরে এক সপ্তাহ পর আমি যে বিয়ের ছুটি কাটাইলাম তখন আমি আর অফিসে যাইনি।
মানে অফিসে ফিরেনি নাই আপনি?
না, 20 দিনের পর মানে বিয়ে যে করছি এটা অফিস কেউ জানায়নি, আমি যেখানে চাকরি করতাম।
আচ্ছা।
তারপর আমি অফিসে যাই নাই, বিয়ের ছুটি কাটাইতেছি, এমনিতে অ্যাবসেন্ট করতেছি যেটা। তো ও চাকরি আবার করতেছে। আমাদের যে রাত্রে বিয়ে হইলো তারপর দিন সকালে উঠে ও আবার অফিসে গেছে। তো এভাবে তার দু একদিন পরে ও বলতেছে যে আমি ছুটি কাটাবো, যেহেতু বিয়ে করছি আমাদের দেশে তোমাকে সবাই দেখতে চায়। তো
মেয়েটা কোথায় থাকতো? আপনাদের সঙ্গে থাকতো?
না, মেয়েটা নানুর বাড়িতে থাকতো।
নানুর বাড়িতে থাকতো? আচ্ছা।
যে চলো মেয়েটা কেউ দেখে আসবা, আমরা তুমি চলো বেড়াতে
একটু ঘুরে আসলা।
হ্যাঁ, ঘুরে আসবো।
আচ্ছা।
যখন অফিস,
আপনার বইয়ের নাম কি ছিল?
আঁকি।
আঁকি, ওকে।
তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওদের বাড়িতে তখন 3 দিন থাকলাম। ওই অবস্থার পর আমরা ওইখানে সবাই, আমার যে মেয়েটা ছিল, আমি বলছি যেটা আমি যেটা তোমাকে মেয়ে সহ বিয়ে করছি ওটাকে আমি নিজের মেয়ে মনে করবো। মেয়েটাকে দেখে জামা কাপড় কিনে দিয়ে আদর করে তার 2 দিন পর আমরা চলে আসছি। আবার আসে ও আবার অফিসে গেছে চাকরি করতেছে, আমি চাকরি করি না। তখনকার তো ও স্যালারি ভেতর 300-3500 টাকা। তখন এই টাকা দিয়ে মেয়ে আছে এখানে, আমরা দুটা মানুষ কিভাবে চলি? প্রচুর কষ্ট হয়। একটা মাস দেখা গেছে যে আমি সারাক্ষণ বাসায় রান্না বান্না তখন আমি করি।
আচ্ছা।
একটা মাটির ঘরে থাকতাম, তো সারাক্ষণ ঘরের পাতিল, ঘরের মেজু এগুলো আমরা লেপে রাখতাম আর কি প্রতিদিন।
আচ্ছা।
তো ও আবার এগুলো দেখে ও কিন্তু আমার ভীষণ ভালোবাসতো, যেটা আমি বুঝতে পারতাম। আর সে আবার কান্নাকাটি করতো যে তুমি এত কষ্ট করতেছো, রান্না করে রাখো, ঘর লেপে রাখো, মুছে রাখো, একটা চাকরি নাও। তো এক মাস বেকার হয়ে গেলাম, খুব কষ্টের সময়টা কাছে। তখন দেখা গেছে যে আমরা ও সকালবেলা আলু ভর্তা ডাল খেয়ে যেত, সারাদিনই একই খাবার চলতো। পরের দিন দেখা গেছে ডাল থাকতো না, শুধু আলু থাকতো, আলু ভর্তা এরকম ভাবে খাওয়া দাওয়া হতো আমাদের। এরকম ভাবে একটা মাস কষ্ট করার পরে আলাদা একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। তখন আমার চাকরি নেওয়ার পরে এখানে 1850 টাকা বেতন, আর 3 মাস পরে একটা ইনক্রিমেন্ট দিলে 1250 টাকা। তখন আমার এক বস আসছিল, ফরেনার ছিল আর কি। সে এসে আমরা যেখানে কাজ করতেছি সেই টেবিল থেকে 2টা ছেলে নিয়ে গেছে। আমি সহ একজনকে, একজনকে নিচ্ছে কম্পিউটার টাইপ করে রিপোর্ট, স্যালারি রিপোর্ট শিট করার জন্যে, আর আমাকে নিচ্ছে যে ফ্লোরে কাজ করার জন্য। তখন এখানে যাওয়ার পরে তো আরেকটু ইয়ে হইলাম আর কি, যে প্রতিদিন আমি যে কাজগুলো করি কাজের দিকেও ভালো লাগতেছে। আমি যে কোয়ালিটির মধ্যে চাকরি করতাম ওইখান থেকে আমাদের বসের যে মালিক ছিল ফ্যাক্টরি, তার একজন সহকারী লাগবে। তখন আমাকে একজন ডাকে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, মানে আমার জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে বলতেছে যে আমার বস বলতেছে যে তোমার এই ছেলেটাকে দিয়ে দাও, আমাদের বসের একজন সহকারী লাগবে, মানে আমার মেইন যে এমডি মালিক ছিল কোম্পানির, একটা বড় কোম্পানি। তো আমাকে ওইখানে বস বলতেছে যে তুমি তাহলে ওখানে চলে যাও। ওই বস আবার ফরেনার যে মালিক আর কি। এখন এটা তো মোটামুটি আমার জন্য একটা আনন্দের বা অনেক কিছু কল্পনার বাহিরে যে আমি একজন ইন্ডির কাছাকাছি যাবো। তারপর আমি ওই বসের এখানে গেলাম। তো এর মধ্যে ওকে বসের সহকারী হিসেবে কিছু কাজ করি, তারপর অফিসিয়াল কিছু মার্কেটিং এর কাজ করি আমি। তখন তখন দেখা গেছে যে আমার মোটামুটি ভালো কিছু টাকা আসে হাতে, স্যালারি যেটা সেটা তো পাই, দেখা যায় যে ওভারটাইম থাকে। তারপর মার্কেটিং এ দেখা গেলে কিছু টাকা বাড়তি, যেটা মানে একটা জিনিস 120 টাকা, এটা দেখা গেলো যে 130 টাকা বা এরকম বিল, বা আমি যেখান থেকে মার্কেটিং করি ওই দোকানদার কিছু একটা প্রফিট দেয়। তো দেখা যাচ্ছে আমাদের কাছে 12 টাকা থাকে মাসে, দেখা যায় যে স্যালারি সহ 10-15 হাজার টাকা।
বাহ বাহ, খুব ভালো।
তো আমার বলতেছে যে কাকি তুমি তো অনেক কষ্ট করছো অনেকদিন, তো এবার যেহেতু আমি মোটামুটি 12 টাকা পাই, 10-15 হাজার টাকা পাই, আমি তোমার চাকরি করতে হবে, মেয়ের টাকা তো সে বাড়িতে যা লাগে আমি দিব, তুমি বাসায় থাকবে। তখন ও তো কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা সুখ আমি কখনো আশা করিনি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি না করাইতে চাও আমি চাকরি করবো না। আমাকে তুমি একটা বছর চাকরি করতে দাও, আমি ওর জন্য যে টাকাগুলো আমি মানে রোজগার করতে পারবো এই টাকাগুলি তুমি আমার কাছে কখনো চাইবে না, এই টাকা দিয়ে আমি আমার মেয়েটাকে দিয়ে দিয়ে দিবো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মানে আমরা দুজনে সব মতামত করে করতাম আর কি, এর ভিতরে আমাদের মধ্যে ঝগড়া জাতি এগুলি হতো না। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি করো। এর ভিতরে এক বছর চাকরি করলো, আমাদের সংসার তখন ভালো চলতেছে, আমি আমার বাড়িতে টাকা দিতেছি, আবার ওই মেয়েটা পড়তেছে প্রাইভেট সহ যাবতীয় খরচ যা লাগে প্রতি মাসে দিয়ে দিই, নিজে যাই দিয়ে আসি। ও কোথাও যায় না তখন।
ও মেয়েটা মানে হচ্ছে আপনার মেয়েটা, সম্পর্কের যে মেয়েটা,
আমার সম্পর্কের যে মেয়েটা,
কি নাম হচ্ছিল ওর?
আকাশি।
আকাশি,
তখন এইভাবে চলতেছে। চলার পরে ফ্যামিলি মানে ঘরে যারা দ্বিতীয় মানে ও প্রতিদিন আমাকে বলতো যে তখন ওই যে মার্কেটিং করি আমার কাছে প্রতিদিনই টাকা থাকে, তখন আমি প্রতিদিন সকালে বলতো যে আমাকে টাকা দাও, কি করবো বাজার করবো, মানে যে কোনো একটা অজুহাত দেখায় বলতো আর কি, সংসার প্রয়োজনীয় জিনিস, কিন্তু আসলে টাকাগুলো জমাইতো
নিজের মেয়ের জন্য
না জানে। দুইটা সমিতি করছিল আর দুইটা বীমা করছিল, ওইভাবে টাকা সেভ করতো। আর ওই মাঝখানে যে এক বছর চাকরি করছে ওই টাকাগুলো আমি ওর কাছ থেকে নিয়ে নিই 2012 সালের দিকে বলতেছি ওটা মোটামুটি। তখন এর মধ্যে আমি আমার বন্ধু আবার বিদেশ থেকে চলে আসছে, তখন ও আসার পরে আমার আবার আমাদের দেশে যাওয়ার সাথে হয় মাঝে প্রতি সপ্তাহে তখন চলে যায় ওখানে আমাদের বাড়িতে। ও তখন ও আবার এটা পছন্দ করতো না, তুমি কোথায় যাও, বাড়িতে কেন যাও, বনবন আবার রাজনীতি করবা, তুমি নাকি আগে গেলে রাজনীতি করছো, তুমি তো বলছো এখন আবার গেলে আবার যদি তুমি সমস্যা হও, মানে ও প্রচুর ভয় পাই তোমার নিয়ে, তোমার কিছু হয়ে গেলে আমি মেয়েটা নিয়ে কই যাবো। হ্যাঁ, যে আমার দুইটা বিয়ে হয়েছে, আমি কখনো আশা করিনি যে আমার দুইটা বিয়ে হোক, মানুষে এটা আমার শুনলে অনেক সময় খারাপ লাগে, তুমি বাড়িতে যাবা না। তখন আমি ওকে মিথ্যা কথা বলি যে আমি ঢাকা যেতেছি, আমার বছরের কাজ আছে, থাকতে হবে। এগুলি বলে আমি তখন প্রতি সপ্তাহে আমাদের গ্রামের বাড়িতে যাই, বৃহস্পতিবার দিন যাই, আবার
গিয়ে ওই বন্ধুর সঙ্গে দেখা করতেন যে বন্ধুটা লিবিয়া থেকে, লিবিয়াতে ছিল তো না?
হ্যাঁ, লিবিয়াতে ছিল।
ওকে,
তখন যাই এলাকায়, তখন এই যে আরো ছেলেপেলেদের সাথে চলাফেরা করি আর কি, আড্ডা দিই। তখন আমাদের এখানে একটা রাত্রে অনটেন খেলা বসে, যেটা জুয়া খেলা বলে,
জুয়া খেলা বসে। ওকে,
তো আমি কখনো জল খেলাই নাই, কিন্তু ওইখানে যায় ওইখানে আড্ডা দিতাম, ওইখানে যায় দেখতাম যে ওরা বিভিন্ন জায়গা থেকে মেয়ে মানুষ নিয়ে আসতো প্রতি সপ্তাহে। তো একদিন আমাকে বলতেছে যে একটা মেয়ে আনছি, আপনি একটু কথা বলেন। বললাম যে না, আমি যাবো না। তখন প্রথম দিন ওই কোনো মেয়ের সাথে আমি কথাও বলি নাই, ওরা তিনজন নিয়ে আসছে, মানে ওইখান থেকে আমার তো তিনজন নিয়ে আসার পরে আমি গেছি রুমের ভিতরে, আমি বলছি যাবো না, জাস্ট কথা বলতে পারি। আমি যা পরিচয় হলাম, আমার এক ভাই আছে, বড় ভাই, সে একটা ভালো চাকরি করতো, তো সে বলতেছে যে ছোট ভাই আসো, কাছে তাদের সাথে পরিচয় হোক। পরে পরিচয় হলাম, তো একটা মেয়ে ওইখান থেকে তার সাথে আমি কথা বললাম, সে আমার সেলফোন নাম্বারটা নিল। তখন আমি ওইখান থেকে আবার সারা রাত্রি আড্ডা দিয়ে আমি আমার বাড়িতেও যাই না, সারা রাত্রি ওই খেলাতেই থাকি। ওইখানে একটা রুম আছে, তো সকালবেলা শুধু ওইখান থেকে আবার চলে আসি, দেখা যায় এক সপ্তাহ বাড়িতে যায় দেখা করি আর চলে যাই। দেখা যাচ্ছে যে অনেক সপ্তাহ যায় আমার সাথেও দেখা করি না, বাড়িতে কারোর সাথে দেখা করি না, ওইখান থেকে চলে আসি একই এলাকা। তখন তো বাড়িতে শুনে যে ও আসছিল, দেখা করে নাই কেন, তখন বাসায় ফোন দিয়া বলে। তখন ও তো আমার জিজ্ঞেস করে যে তুমি নাকি বাড়িতে গেছো, তো আমাকে বললো না কেন, বললাম যে তুমি ঝগড়া করবো, আমি জন্য গেছিলাম একটা কাজে, আবার চলে আসছে আর যাবো না। তখন ও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার বলতেছে যে তুমি এখানে এসে বসো, একটা জিনিস দিব। ও আমি আবার অফিস থেকে বের হয়ে একটা রজনীগন্ধা ফুলের তোড়া নিয়েছি, ফুল অনেক বড়, ফুলের তোড়া নিয়ে বাসায় যেতেছি যে আজকে যেহেতু ভালোবাসা দিবস, পরে শুয়েছিল আমি, তো আমি নিয়ে গেছি ফুলের তোড়া। ও আমাকে বলতেছে চোখ বন্ধ করো, চোখ খুলছি, খুলে দেখি যে ও আমার হাতে একটা সোনের আংটি দিছে। তো বলতেছে যে দেখো, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ভালোবাসা কেমন প্রকাশ করে এটাও জানি না, তো আমার মন থেকে আমি তোমাকে আংটিটা উপহার করলাম। তখন ওর এই আংটি দেওয়া মানে আমার চোখ থেকে পানি পড়তেছে, কারণ আমার জীবনে আমি কারোর কাছে তেমন কিছু গিফট পাই নাই, কারণ এটাই, কারণ আমি তো দরিদ্র ঘরের সন্তান, আর আমার এরকম কারোর সাথে চলেও নাই যে কেউ একটা দিলে হয়তো অনেকের সময় দেখা যায় যেটা করোনার দৃষ্টিতে দেখবে, তার জন্য আমি কারোর কাছে কিছু চাইও না। তখন তখন আমি খুব ভালো লাগবে যে দেখ, ও আমাকে তো, আমি বললাম যে তুমি আমাকে হার মানায় দিলা, আমি তোমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসলাম, একটা গোল্ডেন রিং দিলাম। তখন বলতেছে যে আমি তো তোমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য বললাম যে হ্যাঁ হতে পারে, তুমি আমার থেকে অনেক বেশি ভালোবাসো। একদিন শুক্রবার দিন বললাম যে আমি একটু ঢাকা যাবো, কাজ আছে, আমার ওই ভাইটা আমাকে ফোন দিছে, একটু ঢাকা আসো, আর ঢাকা থেকে ও আমাকে নিয়ে কিশোরগঞ্জ চলে গেল। কিশোরগঞ্জ যায় দেখি যে ওই মেয়েটা, আমার একটা মেয়ে এখানে গিয়ে পূর্বে যার সাথে আমার পরিচয় হয়েছে, তো ওইখানে মেয়েটার সাথে আমি সময় কাটাই, পরিচয় হয়েছিল যে আমি এখানে থাকি, ও আমার সেলফোন নাম্বারটা নিয়ে গেছে, কিন্তু এর ভিতরে ওই মেয়েটা আমাকে কখনো ফোন দেয় নাই, আমি ওই মেয়েটাকে কোনো সময় ফোন দিই নাই। তো তার কিছুদিন পর ওই ভাই আমাকে ফোন দিল যে তুমি একটু ঢাকা আসো গাজীপুর থেকে। তখন ঢাকা আসলাম, সে আমাকে নিয়ে চলে গেলো কিশোরগঞ্জ, চলো একটু বেড়াতে যাবো। তো কিশোরগঞ্জ যাওয়ার পরে ওইখানে একটা বাসায় আমাকে নিয়ে গেছে, তো বাসায় যাই দিয়ে কোনো মানুষ নেই, একটা রুম আছে, তো ওই একটা রুমের ভিতরে যাই, দেখি যে দুইটা মেয়ে বসা। পূর্বে যে মেয়েটার সাথে সে আমাকে যে পরিচয়
করায়
কলকাল যে মেয়েটা ছিল, তখন ও আমাকে দেখে বলতেছে যে আপনি এখানে, তখন আমার জিনিসটা কিরকম খারাপ লাগলো
যে আপনি এখানে,
যে আপনি এখানে কেন। তখন আমি আমার বড় ভাইকে বললাম যে আপনি এই কাজটা ভালো করেন নাই, আমাকে এখানে কেন নিয়ে আসলেন, তো সমস্যা নাই থাকো আসতে যেতে থাকো, কথাবার্তা বললো। তখন আমি মেয়েটা ওই রুমে ঢুকে দেখি যে মেয়েটা গাজার বাসি টানতেছে, এটাকে কুলকি বলে টানতেছে। তো আমি তো অবাক, তখন তো আমি এগুলি শুধু সিগারেটটা হালকা পাতলা খাওয়ার অভ্যাস আছে, আরো এরকম তখন খাইও না কিন্তু। তখন এটা দেখে আমি বসে রয়েছি চুপ করে মেয়েটার সাথে কথা বলেন, এটা সুন্দর সহজে বসা। তখন একদিন ওই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় বড় ভাইয়ের, মানে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আর কি। যে তখন মেয়েটা আমাকে বলতেছে আপনি ঢাকা, আমি ঢাকা আসলে,
এটার নাম কি ছিল,
সাদি আক্তার মৌ,
সাদি আক্তার মৌ, ওকে।
তো মেয়েটা বলতেছে আমাদের বাসায় তো ঢাকা, আপনি কোথায় থাকেন, বললাম যে আমি গাজীপুরে থাকি। বলছে যদি ঢাকা আসেন তাহলে আমার সাথে আপনি ঢাকা যাবেন।
তখন কি আপনি রাজনীতির সঙ্গে ছিলেন?
হ্যাঁ, রাজনীতির সঙ্গে।
মানে যে বড় ভাইটা আপনাকে নিয়ে আছে সে কি রাজনীতি করত?
না, সে তখন চাকরি করতো।
সে তখন চাকরি করতো আপনার এলাকার বড় ভাই?
হ্যাঁ, এলাকার বড় ভাই। সে একটা চাকরি করতো ডিফেন্সে।
ঠিক আছে, তো বলুন তারপর কি হলো
মেয়েটা। তখন আমি যখন কিশোরগঞ্জ তার সাথে আমার সম্পর্ক হলো, তখন সে বলতেছে যে আমার বাসা তো ঢাকা। তো বললাম যে ঢাকা কোথায়, বললো যে চিটাং রোডে। আপনি ঢাকা আসবেন, ঢাকা আপনার দাওয়াত রইল। বললাম যে আচ্ছা ঠিক আছে আসবো। তখন ওইখান থেকে আমি বাসায় চলে আসলাম গাজীপুরে। তখন এসে এদিকে আমার ওয়াইফ কিছু বুঝতেছে না, তখন আমি নিজে একটা চিন্তা করতেছি যে এটা আমি কি করলাম, ওকে না জানাই আমি ওর কাছে কিরকম নিজে নিজে একটা ছুটে
গিলটি লাগছে, অপরাধী লাগছে
যে আমি এটা কেন করতে গেলাম। তখন এর ভিতরে আবার মেয়েটা আমাকে ফোন দেয় কোথায়, তো বলি যে আমি তো এখানে আছি। তো মৌ জানতো কিন্তু যে আমি মেরি। তারপর আমি তাকে বলতাম যে তুমি আমাকে কেন বিরক্ত করো, আমি একটা চাকরি করি, আমার একটা সংসার আছে, তুমি এরকম করো কেন। তো বলতে আপনি একদিন আমার সাথে দেখা করবেন কিনা বলেন, না আসেন। বললাম যে ঠিক আছে, যদি আমি ঢাকায় আসি আমি দেখা করবো। বলছে আচ্ছা ঠিক আছে। তার জুনের দিকে 2013 সালের জুনের প্রথম সপ্তাহে আর কি আমি ঢাকাতে আসি। সকল মেয়েটাকে ফোন দিলাম যে কোথায় আমি তো ঢাকা আসছি, আপনার কি সময় আছে? বলছে যে হ্যাঁ আছে। তখন আমাকে নিয়ে গেল একটা গেস্ট হাউসে। ওদের তখন তো বললাম যে আপনার জন্য বাসা আছে। তো ও আমাকে তুমি বলে ডাকে, আমি ওকে তখন আপনি বলে ডাকে আর কি, ওকে আপনি বলে ডাকি যে আপনার জন্য বাসা আছে, বলছেন আপনার আপার বাসা নিয়ে যাবেন। তখন একটা গেস্ট হাউসে কিনে নিয়ে যেতেছেন। তখন বলতেছে কাজ আছে, আপনি টাকা আছে সাথে? বললাম যে হ্যাঁ টাকা আছে। বলছে 5000 টাকা দেন। তখন রাস্তায় দাঁড়ায় টাকা দিলাম। আমাকে বলতেছে যে আপনি এখানে দাঁড়া চা খান, আমি আসতেছি। তো কোথায় ফেলে গেল আধা ঘন্টা পরে আসা যে হোটেল, মানে যে গেস্ট হাউসে উঠার কথা ওর পরিচিত, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি নাই যে এতটুকু নেগেটিভ সাইডটা এটা আমি মানে
চিন্তা করেন।
আমার মেয়েটাকে ভালো লাগতো, মানে ও বলতাম যে এত সুন্দর মেয়ে তুমি, আপনি এটা না করে, এই ব্যবসাটা না করে ভালো কিছু করেন, মানুষ কত কাজ করতেছে, একটা চাকরি করতে পারেন, ভালো একটা ছেলে দেখে বিয়ে করেন, এভাবে আপনি কতদিন চলবেন? তখন ও বলতেছে যে আমার সংসারে তো মা নাই, তো ভালো লাগে না, ঘরে সৎ মা, এই জন্য এগুলি করি। টাকা পয়সা কোনো সমস্যা নেই,
টাকা পয়সার সমস্যা নেই, তারপরে করে।
হ্যাঁ, তারপর সমস্যা নাই, এগুলি করে। বললাম ঠিক আছে, টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু বিয়ে করলে তো সমস্যার সমাধান শেষ হয়ে যায়, আপনাকে এই কাজটা করতে হয় না, যেটা সমাজের মানুষ নোংরা চোখে দেখে কাজটা ভালো না। তখন বলতেছে যে বিয়ে কে করবে, আপনি করবেন? বললাম যে আমি কি করবো।
ঠিক আছে, কিন্তু ওই ঘটনাটার কি হলো, আপনাকে টাকা দিয়ে আসলো, আধা ঘন্টা পরে আসলো?
ও আধা ঘন্টা পর ও আসছে, আসার পরে ওকে নিয়ে, মানে ও যেখানে কথা বলছেন গেস্ট হাউস আমাকে নিয়ে গেছে চারতলার উপরে একটা রুমে। তখন বললাম যে এখানে কেন আসলাম, এটা তো গেস্ট হাউস। এখানে অনেক ভাইয়া পরিচিত, তো তারে বলছি সেই রুমটা তোমার আমার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তখন ও দরজাটা বন্ধ করে ওদিন আরেকটা আপা আর আমার আরেকটা ভাই আসছে, আপা বলে ডাকে আর কি, আমি হচ্ছে কাছে কেউ না। আসার পরে ওসব আমরা চারজন এই গেস্ট হাউস রুমের ভিতরে, তো ওরা আমি বসে
একই রুমের ভিতরে চারজন,
হ্যাঁ, মানে কথা বলতেছি, বলতেছে যে আগে আমরা এখানে বসে একটু কথা বলি, পরে আলাদা রুমে যাব।
আচ্ছা
আমার ঠিক আছে। তখন আমি বসে দিচ্ছি, বসার পরে ওরা আপা অবশ্য সবাই বসে দিচ্ছে, তো দেখতেছি ওরা ই বার করতেছে, আপনার যেটাকে ফুয়েল বলে বাবা খাওয়ার, ইয়াবা খাওয়ার যে
ফুয়েল, হ্যাঁ ফুয়েল, হ্যাঁ ফুয়েল পেপার,
হ্যাঁ ফুয়েল পেপার। আর ওই যে আমি 5000 টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে 15টা না 16টা ইয়াবা নিয়ে আসছে। তখন আমি দেখে, তখন আমি চিনতে পারি না, মানে জিনিসগুলি
ট্যাবলেট,
হ্যাঁ ট্যাবলেট কিনা। তখন আমি বললাম যে এগুলি কি খেতেছেন আপনারা, তো বলতেছে এটার নাম বাবা। তখন বাবা কাকে বলে তখন আমি এটাও জানি না। বললাম যে এটা বলার, বলতেছে যে আপনি খান। আমি বললাম না আমি তো খাবো না। ওরা বলতেছে যে না একদিন ফেলে দিতে হবে না, খেতে পারেন। পরে একটু আড্ডায় পড়লে আসলে চারবার জন্য বললে পরে কিছু করার থাকে না। বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি অল্প খাবো। তো ওরা দেখাই দিল, তারপরে তো পুরোপুরি খেতে পারি না তখন। তখন ওই সারাদিন ওই গেস্ট হাউসের সাথে খাটাই, ও সারাদিন আমাকে ওই সবগুলাই আমরা তাই জন্য খেয়ে ফেলছি।
ওই ইয়াবাটা?
হ্যাঁ, ইয়াবাটা আমরা ওই প্রথমে আমি খাই। তখন এবার খাওয়ার পরে সাথে সম্পর্ক কথাবার্তা বলে সারাদিন থাকার পরে বিদায় নিয়ে চলে গেছি বাসায়। তার তিন চার দিন পর আবার আমি তখন মানে আমি ওর প্রতি দুর্বল হয়ে যেতেছি এখানে সময় কাটা,
মানে ওই সময়টাতে আপনাদের মধ্যে আবারও সেই অনৈতিক শারীরিক সম্পর্কটা হয়।
হ্যাঁ,
এবং সাথে আপনি ড্রাগটাও নিলেন। আমরা প্রিয় শ্রোতা ফিরবো, এখান থেকেই ফিরবো, ছোট্ট একটা বিরতি অপেক্ষা করছে পাঁচ মিনিটের, ঠিক রাত বারোটায় আপনাদের কাছে আবারও ফিরে আসবো। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক বাটনে ক্লিক করলেই আপনি পেজটির সারা জীবনের জন্য মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo Sabto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার টুইন জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাদের সঙ্গে আছেন মামুন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবার ফিরছি। মামুন, আমরা যেখানে ছিলাম যে দু তিন দিন পরে মহিলার নাম ছিল মু, তার প্রতি আপনার আলাদা একটা টান আপনি অনুভব করছেন, ওই সময়টা থেকে আপনার স্ত্রী বুঝতো যে আপনি ধরনের একটা সম্পর্কের মধ্যে যাচ্ছেন বা কোনো কিছু আজ করতো কোনো কিছু?
তখন ওতটুকু বলতো যে তোমাকে আমার কিরকম কিরকম মানে লাগতেছে, পরপর লাগে।
ওই সময়টাতে বলতো যে পরপর লাগে?
হ্যাঁ, তখন আমি ওর সাথে দেখা করে বাসায় যেতাম রাত্রে। তখন আমাকে ও বলতো যে তুমি যেন কেমন যেন হয়ে গেছো, আগের মতো তুমি আমার সাথে হাসো না, কথা বলো না, কথা বললেও অন্যদিকে তোমার মন থাকে, তুমি কি মানে ও কিছুটা বুঝতে পারতো
যে
আমার মধ্যে কিছু একটা হতে যেতেছে এরকম।
ঠিক আছে, বলুন। তারপর?
তারপর দু তিন দিন পর আবার চলে আসছি এখানে। আসার পরে ও আমাকে বলতেছে যে এদিন না বলতেছে যে কোথায় যাবেন, বললাম যে তোমার আপার বাসায় যাবো। তুমি না বলছিলাম আমার একটা আপার বাসায় আছে ওইখানে। তখন আমাকে নিয়ে গেল রায়ের বাগ, ওর একটা আপা। তো আপার বাসায় এই এই কাজগুলি চলে, দুইটা রুম, একটা ফ্ল্যাট বাসায় দুইটা রুম। দুইটা রুমের ভিতরে এক পাশে ওই আপাটাও আবার মানে এলানি নিচ্ছিল, তো দেখা গেছে যে ছেলে মেয়েরা গেলে পাশের রুমে আপা জায়গা দিত, ওই আপাটাও আবার ওই ড্রাগসে আসক্ত। হ্যাঁ, বানিত। তখন আমার কাছে যখন টাকা চাইতো, তখন তো ওই যে আমার বললাম মার্কেটিং করি প্রতিদিন দেখা যায় 2,000-3,000 টাকা মতো মতো আমার থাকে, তখন তো আমার টাকা আছি, তখন আমি টাকা দিতাম ওই আপার
অর্থ সকল মানে কথা আছে না, অর্থ সকল অনর্থের মূল। যখন 2,000 টাকা ছিল পকেটে, তখনও সংসারের মধ্যে মায়া ছিল, প্রেম ছিল। এখন প্রতি মাসে প্রায় 60,000 টাকার মতো রোজগার করে, কারণ দিনে যদি 2,000-2,500 টাকা করে আসে, কিন্তু সংসারে অশান্তি ঢুকছে ধীরে ধীরে। বলুন, তারপর?
তখন ওই আপার বাসায় ওরা আপা বলতেছে যে মৌ এরকম ছেলে তুই আর পাবি না, এরকম টাকা পয়সা ওলা। হ্যাঁ, ওর তো টাকা পয়সা আছে, অনেক ভালো একটা চাকরি করতেছে, তাহলে তুই একে বিয়ে কর, আমরা আর কিছু না করতে পারি, অনেকদিন খেতে নিতে পারবি, আমরা চলতে পারবো, আমরা ওইগুলি অনেকদিন খেতে পারবো। তো ও আমাকে পরে ফুটকে বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করবা? বললাম যে কেন, যে তুমি আমাকে ভালো হইতে বলছো, আমি ভালো হয়ে যাবো, তুমি আমাকে বিয়ে করো। বললাম যে হঠাৎ করে বিয়ে করবো মানে আমি তো আমার কথা বলি না, আমি তো তোমাকে বলছিলাম তুমি ভালো হয়ে যাওয়ার জন্য আমি তো বিয়ে করছি। তো বলতেছি যে না, বিয়ে করছো মানে দুটা তিনটা বিয়ে করে না? তো না, বললাম যে আমি দু চার দিন সময় লাগবে, পরে জানাইতেছি। আমি সরাসরি তাকে না করিনি, তো এখান থেকে আমি চলে গেছি রাজ্যে পরে আবার। তখন কিন্তু আমি আবার আমার দেশে যাওয়া বন্ধ করে দিয়েছি, এর ভিতরে দেশে যায় না, কারণ এখানে তার সাথে সময় কাটাইতেছি প্রতি সপ্তাহে, তোমার দেশে যাওয়ার দরকারই পড়ে না। তো এখানে যেতেছি, ওদিক দিয়ে আবার বন্ধু, আমার বন্ধু জাহিদ আমাকে ফোন দিয়ে বলে যে তুই কোথায়, তুই অনেকদিন ধরে আসস না, তুই কি ঢাকা ঢোকা দৌড়াদৌড়ি করস? বললেন যে না, কারণ আমি জানি যে ওকে যদি এইসব জানায় তো ও আমাকে এটা থেকে বিরত করবে। তো আমি তখন আমার বন্ধুকে এড়াইয়া চলতেছি। তখন তার আবার তিন চার দিন পরের ভিতরে আমার ওয়াইফ আমাকে বলতে চাকরি বলতে স্যার কি দেখো অনেকদিন তো হলো এখন টাকা পয়সা তো কিছু জমাইছ ওই যে আমাদের বিমা ছিল সমিতি ছিল ওই যে এক বছর চাকরি করছিল ওই যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা জমাইছিল ওখানে প্রায় 50,000 টাকা জমাইছিল প্রতি মাসে তখন 5,000 টাকা স্যালারি পেতাম এক বছর চাকরি করছিল তো বলতেছে দেখো আমার কষ্টের টাকা জীবনের সব সম্বল এই 50,000 টাকা আছে আমার কাছে আর 50,000 টাকা আমি বোনের কাছ থেকে এনে দিই আর 50,000 টাকা তুমি দিবা অফিস থেকে যেভাবে হোক লোন নিবা মানে অফিস থেকে একটা লোন স্যালারি থেকে কাটানো নিত আর কি এরকম একটা লোন দিত তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা করবো
এটা দিয়ে কি করবে
বাড়িতে একটা ঘর করবো
আপনাদের বাড়িতে
হ্যাঁ বলতেছে দেখো তোমার আব্বা মা আছে
এই বুদ্ধিগুলো আপনার মাথা থেকে না এসে আপনার বউয়ের মাথা থেকে
ওর মাথা থেকে আমি সবসময় মানে যে ফ্যামিলি ওর মাথা থেকে
সাংসারিক ছিল
হ্যাঁ মনে হচ্ছে ভালো কথা তো এর মধ্যে ও 1,00,000 টাকা এনে আমার হাতে দিয়ে দিচ্ছে তার 2-4 দিন পরে মানে ওর টাকাটা ছিল সমিতির মধ্যে খাটাইতো আর কি তো ব্যাংকে টাকা রাখা ছিল না তো ওর টাকাটা সমিতি থেকে নিয়ে আসছে আর আপার টাকাটা জমি বিক্রির টাকা ছিল আর আপার তো ওইখান থেকে 50,000 টাকা 1,00,000 টাকা না ও আমার কাছে দিচ্ছে তার বললাম যে তুমি রুমে রাখো আমি যখন বাড়িতে যাই তখন নিয়ে যাবো তখন আমি বাড়িতে না যাই ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 2013 ঢাকা চলে আসছি রুম থেকে 50,000 টাকা আমার সাথে তখন অফিস থেকে ছুটি কাটে আমি ঢাকা আসছি আসার পরে বলতেছে তুমি যাত্রা বাড়িতে আসো
কে বলছে
মৌ বলতেছে আসছে আর কি মানে আমি ওইদিকে ডিসিশন নিছি যে আমি এমনিটাকে বিয়ে করবো আমাকে বারবার ফোন দিতেছে
আপনার পরিবারকে না জানিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন
বিয়ে করবো ওইভাবে থাকবে যেহেতু ভালো হয়ে যাবে তো আমাকে বিয়ে করবো মানে এটা একা একা ডিসিশনটা নিচ্ছি
টাকাও তখন আছে
হ্যাঁ টাকাও যখন আছে তো আমি এটা মনে করছি যে টাকা যেহেতু আছে আমি দুদিকে যাওয়া আসা করতে পারবো সমস্যা হবে না এরকম একটা
মানে আপনার প্ল্যান হচ্ছে এই টাকাটা আপনি বাড়ি করবেন না এই টাকাটা আপনি যেভাবে হোক আপনার কাছে রাখবেন এইসব কাজে ব্যবহার করবেন
হ্যাঁ
চিন্তা করুন অবস্থা কতটা ডেয়ারিং সিদ্ধান্ত এই কারণে বলছি হয়তো কারো কারো কাছে এটা কোনো ব্যাপারই না 1,50,000 টাকা কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখেন ওর ফ্যামিলি ও যেখানে বড় হয়েছে এবং যে দারিদ্র অবস্থার মধ্যে বড় হয়েছে সেখানে 1,50,000 টাকা কত টাকা 50,000 টাকা জমাতে গিয়ে এই ভদ্রমহিলাকে সারাটা বছর ধরে পরিশ্রম করতে হয়েছে নিজের মেয়ের জন্য বিয়ের জন্য জমানো টাকা এবং আরো 50,000 টাকা সে আরেকজনের কাছ থেকে ধার করেছে সেটা জমি বিক্রি করা টাকা আর 50,000 টাকা সে অফিস থেকে তোলার চেষ্টা করছে সেই টাকাটা হচ্ছে তার স্যালারি থেকে কেটে নেবে এবং এই হচ্ছে 1,50,000 টাকা যেটা হচ্ছে এই ছেলেটা সেই মুহূর্তে সম্বল অ্যান্ড হি ইজ সাম কাইন্ড অফ অ্যাডিকশনের মধ্যে আছে যে অ্যাডিকশনটা ইজ সো কোয়াইট সেক্সুয়াল অফকোর্স এবং আরেকটা হচ্ছে পাশাপাশি এই ইয়াবা ড্রাগ ট্রাগ নেওয়া এরকম একটা সম্পর্ক এখান থেকে সে মারাত্মক রকম ভয়াবহ একটা ডিসিশন নিতে যাচ্ছে সেটা হচ্ছে আরেকটা মেয়েকে সে বিয়ে করবে এবং আমাদের সমাজে যাকে আমরা যৌনকর্মী হিসেবে চিনি বুঝুন মানে কতটা রাফ টাফ এবং ভয়াবহ সিদ্ধান্ত বাট ইট হ্যাপেন্স ইন লাইফ এটা ঘটে বলেই জীবনে অনাচার এবং অনেক কিছু নেমে আসে আমরা একটু সামনের দিকে যাই
মূলত এবার কারণেই আমি তার প্রতি আরো
বেশি আকৃষ্ট হয়েছেন জি তারপর
তো আমি তাকে ফোন দিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে আমি তো ঢাকা আসবো তুমি কোথায় তো বললো যে তুমি সোজা রায়ের বাদ চলে আসো আপার বাসায় তো ও বলতেছে যে তোমাকে আজকে আসতে হবে না বললাম যে কেন তুমি কোথায় বলতেছে যে আমি তো আমাদের বাসায় বললাম যে না তুমি তো তোমাদের বাসায় না আমি আসবোই আমি ঢাকা আসতেছি তো বলতেছে যে ঠিক আছে আসো আমার আপার বাসায় একজন মেহমান আসছে বললাম যে কে আসছে বলতেছে যে আপার ভাই আসছে বরিশাল থেকে তো বাসায় তো তুমি দেখছো 2টা রুম আর আপার ভাই এগুলি পছন্দ করে না তো সে থাকলে শুধু কথা বলতে পারবা আমাদের অন্য কিছু খেতে পারবা কিন্তু আমার সাথে কিছু করতে পারবা না বলে ঠিক আছে তবু
খেতে পারবা না ইয়াবা নিতে পারবা
হ্যাঁ ইয়াবা নিতে পারবা না ওটা আমার ও আমাকে না আসার জন্য বলতেছে যাতে আমি না আসি তো আমি বললাম যে না আমি তবু আসবো হ্যাঁ মানে এর ভিতরে আবার তো রাত্রে আমি আসছি আসার পরে রায়ের বাদ নেওয়ার পরে আপনি ওকে ফোন দিচ্ছি যে তুমি কি খাবা তো বলতেছে যে আপনার মিষ্টি খাবে আমি আঙ্গুর খাবো ফল ফ্রুটস খাবো তুমি এগুলো নিয়ে আসো আমি এগুলো কিনে নিয়ে আপনার বাসার গেটে গেলাম তখন গেটে ঢোকার আগে দেখতেছি যে একটা ছেলেকে 3-4 জন পিটাইতেছে তখন আমি এটা মনে করছি যে এটা এলাকার লোকালি ব্যাপার তো যখন আমি বাসায় ঢুকতেছি তখন বাসার গেটটা ভাঙা তখন আমার কেমন যেন লাগতেছে যে কোনো সমস্যা কি এই বাসায় হইলো কিনা তখন আমি ওই বাসায় রুমে যখন ঢুকলাম তখন ঢুকার পরে আমি দেখি যে 4-5 জন লোক আছে ভিতরে ঢুকার সাথে সাথে একজন বলতেছে স্যার এই ছেলেটাকে অ্যারেস্ট করেনি মাত্র আসছে তখন তো আমি
মানে সিভিল ড্রেসে পুলিশ
হ্যাঁ বাসার পুলিশ
বলুন টাকা কি সাথে ছিল সব
টাকা সাথে ছিল
কত টাকা ছিল
50,000 টাকা ছিল
বুঝুন অবস্থা ঠেলা কাকে বলে কত প্রকার ও কি কি সামনে আসতেছে হ্যাঁ বলেন তারপর
তখন আমি রুমে ঢুকে বললাম যে আপনারা যে আইনের যে প্রশাসনিক লোক ছিল সে পরিচয় দিচ্ছে, আমি তো বুঝতে পারছি যে তখন আমাকে বলতেছে আমার পরিচয় জিজ্ঞেস করছে কোথেকে আসছেন কেন আসছেন এখানে, মানে আমি তো তারা বাসায় রেট দেওয়ার পরে গেছি। আমি বললাম যে ইনি আমার ফুফু হয়, ও আবার মানে মো আবার আমাকে বলছে যে এই ছেলেটা আমি চার ভালো ছেলে দেখতে একদম অল্প বসে দেখা গেছে, বলছে আমার ভাতিজা, এরকম একটা পরিচয় দিচ্ছে
মো। হ্যাঁ, মো আপনাকে ভাতিজা মানে ফেলছে।
আমি তার সাথে তো সময় কাটায় কোনো সম্পর্ক হয় না। তখন আমাকে বলছে তোমার কি হয়, তখন বলছে যে উনি কি বলছে, উনি যাই বলছে উনি তো যেটা বলছে 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 আমার অনেক হয়। তখন বলছে যে বাড়ি কোথায়, ওর যে দেশে হয়েছিল রাজশাহী ঢোকার পরে ওই যে বাইরে যে ছেলেটাকে পিটাইতেছে ওইখানে ওরা পুলিশ মারতেছে আরকি, পুলিশে পিটাইতেছে ছেলেটারে, যখন পুলিশে বাসায় বেড দেয় ছেলেটা দরজা ভাঙ্গা গেট ভাঙ্গা পালাতে চাইছিল। তখন আমি বললাম যে আমার আন্টি হয় তো বলতেছে ঠিক আছে আন্টি হয় আপনার আন্টি দেখেন কি কি করছে।
আচ্ছা
ঠিক আছে, মানে ওইখানে যে রিকোভারি গুলো যে পাইছিল ওইগুলো আমার দেখাইতে। হ্যাঁ, তখন আমি বললাম যে কি ব্যাপার আজকে না এখানে ওর ভাই আসছে, আপনার ভাই আসছে তুমি বললা, তাহলে ওই ছেলেকে
ওকে
তো বলতেছে ওই ছেলে আত্মীয় হয়, আত্মীয় হয় মানে আপার ভাই বলছো আমাকে আসতে নিষেধ করছো, তাহলে এই ছেলেটা আত্মীয় হয় মানে এটা কি ধরনের কথা? আর বাসায় পুলিশ এইভাবে তোমরা আমি আসার আগে তুমি বাসায় কি করছো যে পুলিশ এখানে রেড করছে তোমাদের কাছ থেকে এত কিছু পাইছে, তুমি এটা করলা কেন? তখন আমাদেরকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে আমি আবার যে ওই স্যারকে বলতেছি স্যার দেখেন আমি তো কিছু করি না, আমি তো পরে আসছি, আমি তো আমার আনছি হয় আমি আসছিলাম আমরা একটা কাজে। তখন বলতেছি ঠিক আছে আপনাকে ছেড়ে দেওয়া হবে সমস্যা নেই, তো থানার ভিতরে নিয়ে আমাকে আবার ছেড়ে দিচ্ছে,
তাহলে
আমাকে বলতেছে যে আপনি চলে যান, যেহেতু আমাকে ওই স্পটে পাই নাই পরে আসছি, আমাকে থানাতে ছেড়ে দিল যে আপনি চলে যান। আমি বললাম যে আমি চলে যাবো, মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় না, বলতেছে না মেয়েটাকে ছেড়ে দেওয়া যাবে না, মেয়েটাকে ছেড়ে দেবেন না। তো আমি আবার টাকার কথা বলতেছি যে আপনাদের টাকা যত লাগে আমি যে মেয়েটাকে ছেড়ে দিন, বলতেছে না টাকা নিয়ে মেয়েটাকে ছাড়া যাবে না আপনি চলে যান।
মানে মৌ কাটকে দিয়েছে।
হ্যাঁ, মৌ সহ ওই যে আরেকটা ছেলে যে ছিল ওর ভাই পরিচয় যে ছেলেটা
আলটিমেটলি ভাই না
ভাই না
মানে তার ক্লায়েন্ট
আমার মতো একজন
ক্লায়েন্ট।
পরে জানতে পারছি মানে থানার ভিতরে যায় যখন আমি জিজ্ঞেস করতেছি ওই ছেলেটাকে ওর আপাকে জিজ্ঞেস করছি যে আপা এই ছেলেটা কে, তখন আপা বলতেছে যে মৌ নিয়ে আসছে কিশোরগঞ্জ থেকে ছেলেটাকে আমার ভাই না। তখন আমি বললাম যে তুমি এত মিথ্যে কথা বললা, আমি এত কিছু জানার পরেও তুমি এই কাজগুলো করো, এটা জানার পরেও আমি তোমাকে বিয়ে করবো কথাবার্তা বলতেছি, এখন এই মুহূর্তে তুমি এই কাজটা কেন করলা? তখন বলতেছে যে না ওর সাথে আমার আগে তো এই সম্পর্ক ছিল, এমনিতে ও আসছে শুধু তোমাকে দেখার জন্যে যে তুমি আমাকে বিয়ে করবা, তো এই জন্য তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি। মিথ্যে কথা কেন বলছিলা তাহলে যে ও আপার ভাই? আমাকে সত্য কথা বললেই তো আমি বুঝতে পারতাম, আমি আসতাম কিছু মনে করতাম না, আর আজকে এই সিচুয়েশনের পরিচয় মানে পরিস্থিতিটা হইতো না, তো আমি থানা থেকে যাবোই না মানে ওকে না নিয়ে এরকম করতেছি, আমারও খুব খারাপ লাগতেছে ওর জন্যই শুধু। তো রাত্রে দুইটার সময় আমি চলে গেলাম রায়বাগ থেকে, এটা রায়বাগ থানাতে রাষ্ট্র ছিল, রাত্রে দুইটা বাজে আমি চলে গেছি সফিপুরে গাজীপুর, আমার বাসা ছিল, বাসায় যেহেতু আমি ঘুমাতে পারি না সারা রাত্রে, ওইদিকে 50,000 টাকা থেকে অলরেডি আমার 10,000 টাকা খরচ হয়ে গেছে। আমি আসার আগে ওই যে অ্যাপার্টমেন্টের যে টাকাগুলি লাগতো সব টাকাগুলি আমি দিতাম। তো বাসায় যা সারা রাত্রে আমি তখন আর ঘুমাইতে পারিনি, তখন আসি বলতেছে তুমি এত রাত্রে কোথা থেকে আসতাম, বললাম যে ঢাকায় গুলশানে গেছিলাম কিছু রাত্রে গ্যাস পাঠাতে হতো এই জন্য দেরি হয়েছে। আমি আবার ভোরবেলা সকালে ওইটা অফিসে আসলাম, অফিসে আসে ওই টাকা তুলে সাদার আমার সাথেই অফিসে আসলাম, এদিকে আবার একজন বলতেছে যে থানা থেকে ছাড়াইতে পারবো তুমি টাকা দিতে পারো, বললাম যে কত টাকা লাগবে, বলছে 20,000 টাকা দিলে ছেড়ে দিবে একজন দালাল আর কি। তখন আমি বললাম যে ঠিক আছে ভাই আমি টাকা দিতেছি আপনি বিকাশ নাম্বার দেন, অফিসের থেকে ওইখান থেকে আরো 20,000 টাকা আমি বিকাশ করে দিচ্ছি।
আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, ধরা পড়লো মেয়েটা আপনার সাথে মিথ্যা কথা বলছে, তারপর আপনি মেয়েটার পিছনে এইসব কষ্টার্জিত অর্থ যেটা আপনার বউ আপনাকে দিয়েছে তার জমানো অর্থ, কষ্ট করে তিল তিল করে জমানো অর্থ আপনি কেন দিচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর আসলে নেই, যদি আমি প্রশ্নটা করেছি শুধুমাত্র যারা শুনছেন তাদের জন্য, কারণ অনেকের মনেই মনে হতে পারে যে শুনে যাই, এই প্রশ্নগুলো উদয় হলেই আসলে এই কাজগুলো থেকে বোধহয় দূরে থাকা সম্ভব। যখন আমরা এই কাজগুলো করি সামহাও আমাদের বিবেকটা ঘুমিয়ে থাকে, আমাদের বিবেকটা আসলে জাগ্রত থাকে না, ভেরি আনফর্চুনেট। হ্যাঁ,
আমাদের সেটা মনে হচ্ছে যে পরে সব ঠিক হয়ে যাবে,
পরে সব ঠিক হয়ে যাবে, দিস ইজ দ্য ফ্যাক্ট, বাট আসলে ঠিক হয় না। আগান সামনের দিকে, তারপর
তখন ওই লোক আমি আরো বিশ হাজার টাকা দিলাম যে মোকে থানা থেকে ছাড়ানোর জন্য। ওইখান থেকে থানা থেকে ছাড়া নাই, টাকা তো বিশ হাজার নিয়ে গেছে, ওনাকে আর আমি কোথায় পাবো? আমি তখন ঢাকা তেমন কিছু চিনিও না এই থেকে। তখন আমি কোর্টে চলে গেলাম, অফিস থেকে একটা কিছু বললাম যে আমার সমস্যা, আমার ঢাকা যেতে হবে। তো আমি চলে আসি কোর্টে, তো কোর্টে এসে ওখানে মোহরের নাম্বার দিয়ে দিয়েছিল ওই থানা থেকেই। মোহরের সাথে কথা বললাম, এখান থেকে তার জামিনের যে টাকা পয়সা, তিনজনের যে টাকা পয়সা, এখানে দিলাম আরো প্রায় 8-9 হাজার টাকা। তো যাওয়ার পরে জামিন হয় নাই, দুই দিনের জেল হয়েছে মোর সহ ওই আপা আর ওই ছেলেটা সহ,
দুই দিনের জেল।
হ্যাঁ, তখন তাদের কুটির ভিতরে তাদের খাবার পানি যা কিছু দেওয়া সবকিছু আমার টাকা দিয়ে দিছি। তারপরের দিন আমি আবার ঢাকায় আসলাম, রাত্রে আসার পরে পরের দিন 12টার দিকে ওরা বের হয়েছে, বের হয়ে ছেলেটা চলে গেছে কিশোরগঞ্জে আপা আপার বাসায়, ও ওর বাসায় চলে গেছে। তো ফেব্রুয়ারি 14 তারিখ আবার বছর ঘুরে আসছে। তো ওই দিন ঢাকায় আমি, এদিকে আমার অলরেডি 40,000 টাকা খরচ হয়ে গেছে যে এই ঝামেলা গুলো ধরে।
তো আপনার বউ আপনার কাছ থেকে টাকার হিসাব তো ছিল না?
না, ও আমাকে বলছে যে টাকা 50,000 নিলে কি করছো, 50,000 টাকা আমি ব্যাংকে রেখে দিচ্ছি, যে আমার টাকা তুলতে আরো দেরি হবে, তো এক মাস লেট হবে, তো এই টাকা ঘরে রেখে খেলাম, টাকাটা ব্যাংকে থাক। তাহলে এই 50,000 শুধু রাখলে কেন, আরো 50,000 আছে ওটা পুরা টুকি রেখে দাও। আমি বলছি আচ্ছা, তো পরে এটা থাক না, সমস্যা নেই। তো বলতে আচ্ছা ঠিক আছে। তো ফেব্রুয়ারি আমি আবার সেম ওয়াইফকে আবার কোনো কিছু বুঝতে দিতেছি না যে আমি প্রতি এতটাই হইতেছি,
কিন্তু
ও কেন জানি বারবার আজ করতে পারতেছে যে আমার মধ্যে সমস্যা চলাফেরা উল্টাপাল্টা হইতেছে। ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসলাম 14 তারিখে ফেব্রুয়ারির। তো আসার পরে বলতেছে, আমি বলতেছি আমি তোমাকে আজকে বিয়ে করবো, মৌকে বলতেছে এর ভিতরে ফোন দিচ্ছে, তুমি অনেক উল্টাপাল্টা করতেছো, তুমি যেহেতু ভালো হবে আমি তোমাকে বিয়ে করবো বলতেছে, ঠিক আছে তুমি আবার যাত্রাবাড়িতে চলে আসো। যাত্রাবাড়িতে আসলাম, ওই 10,000 টাকা তো পকেটে আসছি 50,000 টাকা থেকে, ওইখান থেকে আবার যে বাকি যে 50,000 টাকা আমার রুমে ছিল ওইখান থেকে আরো 35,000 টাকা আমি নিয়ে আসছি পকেটে করে। নিয়ে আসা ওই ওই যে আপাটা ছিল, বড় আপাটা ছিল আপার বাসায়, আপা ওকে বুদ্ধি দিতেছে যে বিয়ে যেহেতু করবি, কাবিল দিবি বেশি করে, কুর্মেস থেকে বিয়ে করবি, যে পরে যাতে তোকে রাইখা না যেতে পারে।
এটা কে বুদ্ধি দিচ্ছে?
ওই আপা
ওকে বুদ্ধি দিচ্ছে, মৌকে।
হ্যাঁ, মৌকে বুদ্ধি দিচ্ছে।
আচ্ছা,
তো আমি আসার পরে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো কুর্মেস করে, আর 500,000 টাকা কাবিল নিতে হবে।
এই মেয়েটার ফ্যামিলি সম্পর্কে তখন জানতেন আপনি?
ফ্যামিলি সম্পর্কে আমি তাকে যতটুকু জিজ্ঞেস করতাম, সে আমাকে বলতো যে তার ভাই, বড় ভাই বিদেশ থাকে, তারা 3 বোন, তার সংসারে সৎ মা আপন মা নাই, তার বাবা ব্যবসা করে।
আপনি দেখেননি মানে ওর কাছ থেকে ও যা বলেছে তাই
শুনেছেন? যা বলতো আর কি, যেটা বলতো যে আব্বা ব্যবসা করে আমাদের বাসায় চিটাং রোডে। হ্যাঁ, মানে ও যে ফ্যামিলির কি অবস্থা, মানে ও আমাকে ভালো করে মেয়ে হিসেবে তুলে ধরছে আমার সামনে আর কি পরিচয়। তখন আমি ওদিকে আর ফ্যামিলির দিকে আমার জানার আগ্রহ করিনি, যেহেতু আমি ওকে পাইতেছি ফ্যামিলি, আমি তখন এটা খুঁজতে যাইনি আর কি। ও আমাকে এটা এড়াই চলতো সবসময়। তখন ওই দিন রাত্রে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা জুড়াই পুস্তকালয়ের এখানে একটা কাজী অফিসে ওইখানে গেছি। তো ওইখানে যাই, মানে কুদ ম্যারেজ কিভাবে করতে হয় কাজের সাথে কথাবার্তা বলে গেছে সবের সাথে। তো 500,000 টাকা কাবিন দিয়ে ওই রাত্রে আমি ওকে বিয়ে করে ফেলি।
চিন্তা করুন অবস্থা, জাস্ট থিঙ্ক যে মানুষ জেনে শুনে কিভাবে বিষ পান করে। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য আমাদের এখানে এসেছেন মামুন, তার কাছে আমরা আবারও ফিরব। 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিতে চাই, আর যারা ওকে নিয়ে কিছু বলতে চান, ওর সঙ্গে যোগাযোগ করতে চান, কিছু ওর সঙ্গে দেখা করতে চান বা হোয়াট এভার ইট ইজ কানেক্ট হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আমরা বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি রেজিস্ট্রেড মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি মাত্র 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার্জিং নমস্কার, আরেকবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং মামুনটার গল্প বলছি, কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, বিয়ে করে ফেললেন, রাইট? হ্যাঁ বলুন।
বিয়েটা হয়েছে ওদিন, কোনো পুরুষ সাক্ষী ছিল না, মহিলা সাক্ষী। তো কাজী সাহেব বলতেছে যে মেয়েদের সাক্ষীতে তো বিয়ে হয় না। বললাম যে আপনি এটা ম্যানেজ করে নেন, দুজন সাক্ষী পরে দিয়ে দেন, কিন্তু আমাদের বিয়েটা আজকে করিয়ে ফেলেন। বা যে কোড ম্যানেজের যে কাগজগুলি কমপ্লিট করতে হয় ওইগুলি আপনি সেরে ফেলেন, পরে না হয় সাক্ষী নিয়ে আসবো। তো আজকে যেহেতু আসছি, তো পরে কাজে সাহেব ওইভাবেই একটা লোক ডাইকে নিয়ে এসে আমাদের বিয়েটা ওইভাবেই পড়ায় দেয় এখানে। যে মুহূর্তে কাজী সাহেব বিয়েটা পড়াইতেছিল, তখন আমার ওয়াইফ আখি,
আপনি কি কাজীকে বলেছেন যে আপনি একটা বিবাহিত অলরেডি?
তখন আমি ফোন বের করে দেখি যে ওর ফোন আসতেছে বারবার। তখন ওই অবস্থাতে মানে আমি কথা বলতে পারতেছিলাম না, যেটা বিষয়টা তো আমি মনে মনে জানি, আবার মৌ কিন্তু জানতো, কিন্তু আমি অত শেয়ার করি নাই যেভাবে আখি ফোন দিতেছে আমাকে। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে যে কুস্তগোলা যে মার্কেটটা আছে এখানে জোরেনে, ওখানে যে আমাকে আমি একটা গোল্ডেন রিং দিই 12,000 টাকা দিয়ে, কোন টাকা আছে আমার কাছে 500 টাকা কাজী নিয়ে ওইখানে কাজী সাথে দিই 10,500 টাকা। উল্লেখ এখানে আমার 32,000 টাকা ওকে, ওই দিন আমরা আবার হোটেলে থাকি গেস্ট হাউসে। এভাবে আমার টাকাগুলি ওইখানে পাই, সব মিলে দেখা গেছে যে 70,000 টাকা আমি ভেঙে ফেলছি। বাসায় আসছে 15,000 আর আমার সাথে আসছে 15,000 টাকার মতো। তখন মানে যখন টাকা আমার শেষ হইতেছে, তখন আমার একটা জিনিস ভালো লাগতেছে, মানে এটা এ করতেছি না যে আমি তো চাকরি তো আসছে, আমি তো টাকা ইনকাম হইতে আছে, আমি এটা পরে ম্যানেজ করে নেবো, তখন এটাই কাজ করছে আমার মাথায়। বিয়ের পরের দিন আমি বাসায়, এটা 2013 ফেব্রুয়ারির 16 তারিখের সময় মতো, 15-16 তারিখে, তো 14 তারিখে আমাদের বিয়ে হয়েছে। বাসায় যাওয়ার পরে, বাসায় যাওয়া তখন আমার যে আখি কান্নাকাটি করতেছে, তুমি কান্নাকাটি করতেছে কেন? তখন বলতেছে যে আমার যেন শরীর কেমন কেমন লাগতেছে, আমি কিছু খেতে পারতেছি না। তো পাশের রুমের আরেক ভাই বলতেছে, হ্যাঁ তোমার তো এটা ভালো লক্ষণ না, তোমার তো সম্ভবত তুমি সন্তান সম্ভব।
এটা কি মানে আখির আপনার প্রথম স্ত্রী?
হ্যাঁ, এটা আমার বিয়ের পরের দিন আমি জানতে পারি যে সে যে প্রেগনেন্ট আর কি। তখন এটা নিজে নিজে বুঝতেছি যে আমি এটা কি করলাম, একদিকে আমার এই স্ত্রীর বলবে আমার সন্তান, আবার ওইদিকে আমি আরেকজনকে বিয়ে করে ফেললাম, মানে আমি আফসোস করি আবার এদিকেও টানও থাকে, নিজে নিজে এটা আফসোস করি আবার টানও থাকে। তখন এখানেও ঢাকা যাওয়া আসা করি, ওইখানে চাকরিও করতেছি, ওকেও সময় দিতেছি। তো মার্চ এদিকে আমার টাকাও কিন্তু প্রায় শেষ। তখন ও আমাকে বলতেছে, মো আমাকে বলতেছে যে দেখো বিয়ে হয়েছে, তার 10-15 দিন পরের কথা আর কি, মো বলতেছে যে দেখো বিয়ে হয়েছে, এখন আমি এভাবে থাকতে পারবো না। মানে ও প্রায় সময় আমাকে ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি করে, মনে হয় কেন কান্নাকাটি করতেছ, কারণ মরে যাবো, এই করবো সেই করবো কেন, বলে যে আমার তো সৎমা করে সারাক্ষণ জগেলে লাগে, ওরে ও আমার দেখতে পারে না, আমি ওরে দেখতে পারি না, আমি থাকবো না, তোমার কাছে নিয়ে যাও, আগে না হয় আমি দেশে দিক যাইতাম, আমার কাছে টাকা পয়সা থাকতো, চলতে পারতাম, এখন আমি চলি কেমনে? কেমনে চলবো? মানে তুমি না বলছো তোমার বাপের বাড়ি এখানে, তোমাদের টাকা পয়সা আছে, বাহির দেশ, তো একটা মেয়েকে একটা ফ্যামিলি 2-4 মাস বসাতে নিয়ে খাওয়াতে পারে, আর তোমার যে টাকা পয়সা লাগে কাপড় চোপড় সেগুলি তো আমি দিতেছি তোমাকে যখন যা লাগে, তো তুমি ওইখানে থাকাম বাসা করবো। বলতেছে না যে আমার তুমি টাকা দাও, মিরপুরে একটা বাসা নিবো, তুমি শুধু প্রতি সপ্তাহে আসবা, ওইখানে আমি আর আমি আর আমার আপা থাকবো, ওই যে ওই আপাটা। তখন আমি চিন্তা করতেছি যে আপা তো খারাপ মানুষ, আমি টাকা দেবো, বাসা রাখবে, আপা থাকবে, আমি যখন না থাকবো তারা তো বাসায় ঝামেলা করবে। তখন তারপরে আমি ওকে টাকা দিচ্ছি 6,000 টাকা, বলতেছি যে বিকেলবেলায় আমি বাসা অ্যাডভান্স দিতে আসবো। ঠিক আছে, তো রাত্রে বলতেছে আমি বাসা দেখে আসছি, অ্যাডভান্স দিয়ে আসছি 3,000 টাকা। আচ্ছা ভালো করছে, বাসা কোথায়? বলতেছে রামপুর। আচ্ছা ঠিক আছে, তো আপাকে আনার দরকার নাই, আমি যখন আসবো তখন ওই বাসায় তুমি আসবো, মানে তো বাসা ফুল সপ্তাহ তালা মনে থাকবে, সমস্যা নেই, বন্ধ থাকবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো এটা ফেব্রুয়ারি মাস শেষের দিকে কথা, মার্চ মাসে আমার অফিসে সমস্যা হয়, এদিকে আমার 15,000 টাকা ছিল, এটা আমি ওকে দিয়ে দিছি এদিক থেকে, কোনো টাকা পয়সা নেই। তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি অফিস থেকে চাকরি রিজাইন করি।
আপনি বিয়ে করলেন, বাচ্চা আসতেছে,
এটা 1 মাসের মধ্যে কাহিনী,
সবগুলো একসাথে করতেছে, চাকরিতে রিজাইনও করলেন,
চাকরি তিনি জ্ঞান করছে তখন বাসায় যায় আমি আমার বুঝতে দিই না আর কি বুঝতে দিই না এখানে চাকরি ছেড়ে দিয়েছি বললাম আমার কিছুদিন ঢাকা থাকতে হবে তো বাসায় এই জন্য থাকতেছি না যে অফিস না গেলে তোমার জিজ্ঞেস করবে যে আপনি অফিসে যান না কেন তো চিন্তা করলাম যে তোমার ঢাকা বাসায় আছে তো আমি ওইখানে গিয়ে কিছুদিন থাকি তো এর মধ্যে আমি আরো 8-10 হাজার টাকা হলাদ করে নিয়ে আসলাম আর কি কাছ থেকে কিভাবে টাকা দেন পরে ওখানে দেখতেছি তো আমাদের টাকা দিচ্ছি ভালো সম্পর্ক ছিল ওইখানে টাকা দিলাম বাসা রাখার জন্য এখন বলতেছে বাসা নাই তখন মানে আমি হাসতেছি আর কথা বলতেছি তার সাথে তো বলতেছে যে টাকা দিচ্ছ টাকা তো আমার আব্বুকে দিচ্ছি আমার টাকা তোমার আব্বুকে দিচ্ছ মানে বলতেছে যে 6,000 টাকা আব্বু আমার কাছে দিচ্ছে দেখে মনে করছে এটা আমার টাকা নিয়ে গেছে বলে আমি তোমার আব্বু টাকা নিয়ে গেছে মানে বুঝতে নেই আচ্ছা ঠিক আছে আমি হেসে দিছি এখন তো বাসা লাগবে বাসা কি করবা আমি তো কিছুদিন থাকবো এখানে 1-2 সপ্তাহ থাকবো তখন বলতেছে যে বাসা নেওয়া যাবে তখন সে মৌচাকে আমাকে হয়তো বসে রেখে মৌচাকে দেয় একটা বাসা রাখছে ওইখানে তো বিকেল পর্যন্ত আমি এখানে ওয়েট করছি ওদিক থেকে তো আমার ফোন দেয় আমাকে তুমি কোথায় অত বলি যে আমি ঢাকায় কাজে আছি মানে দিনের মধ্যে 3-4 বার আমাকে ফোন দেয় খাইলাম কিনা নাস্তা করলাম কিনা কি করতেছি তো আমি বরাবরই আমাকে ফোন দিতে স্যার আমার সাথে মিথ্যা কথা বলা শুরু করছি আর কি যে আমি এই করতেছি সেই করতেছি তখন ওই দিক থেকে বিকেলবেলা বাসায় দেয়া উঠলাম বাসায় ওঠার পরে আমার কাছে আরো কিছু টাকা ছিল 5-6 হাজার টাকা দিয়ে মানে বাসার কিছু আসবাবপত্র এগুলি কিনে নিয়ে আসলাম রাত্রে ও আর আমি একসাথে যখনই একসাথে রাত্রিতে থাকা হয়েছে আমরা কখনো এবার ছাড়া থাকতে পারিনি হ্যাঁ এটা আমাদের লাগতো এটা না থাকলে যোগ্য হতো তখন আমি বললাম যে আচ্ছা এখন যে চাকরি ছেড়ে দিচ্ছি এখন কি করা যায় তখন ওই দিন যেদিন বাসায় আসছে ওই দিন আবার ওর আপা বা আমার যে বাসায় গেছে যারা প্রায় 40-45 পিস এবার দিয়ে আসছে যেগুলি তোমাদের কাছে রাখো তখন আমি আবার মৌকে বলতেছি তুমি এগুলি কেন রাখো খাও ঠিক আছে 2-4 পিস আমরা খাইতে পারি কিন্তু এতগুলি রেখে কি লাভ এগুলি কেন রাখো টাকা দিতে হবে না বলতেছে না তুমি বুঝবো না এটা তখন আমি তাদের এলাকায় থাকি খুব দুর্দান্ত শহর ছিল মানে দেখতে অনেক বড় সড়ো এটা আমি তার রূপ তো পরে বুঝতে পারছি আর কি ধীরে ধীরে তখন বলতেছে তুমি এটা বুঝবো না আচ্ছা ঠিক আছে আমি বুঝবো না তুমি খাও এগুলি রেখে দেবো বড় সমস্যা নেই খেতে পারবো তো এইভাবে আমি 1 সপ্তাহ রয়ে গেলাম একাধারে তখন ওইদিকে আমার যে আঁকি প্রথম সে তো বারবার প্রতি রাত্রে কান্নাকাটি করে ফোন দেয় তখন আমি মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে কথা বলি যে তুমি চিন্তা করো না আমি আসতেছি সে আসতেছি মানে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে ওকে বুঝে গেছে
বাসা থেকে বের হতে কত কেন কারণ আপনার স্ত্রী তো জানতো মানে দ্বিতীয় স্ত্রী তো জানতো যে আপনার প্রথম স্ত্রী আছে ওর সামনেই বলতেন
হ্যাঁ না তারপর আমার কথাগুলি আমি মানে ওকে যে ওরা তো বলছি যে আসছে ওর কাছে আমি যাবো না কিন্তু ও বলতেছে যে ওকে রেখে তুমি এখানেই থাকো
মানে প্রথম স্ত্রীকে ছেড়ে এখানেই থাকো
হ্যাঁ পরে ওই চাপটা আমাকে দেয়
কেবল তো শুরু হ্যাঁ বলেন তারপর
ওই চাপটা আমাকে আস্তে আস্তে দিতেছে যে ওর সাথে কথা এখন সে আর সহ্য করতে পারে না বিয়ে হওয়ার পরে তখন আমি ওর সাথে বাইরে যাই আমি তো কথা মানে কথা বলতে থাকি তো আজকে না কালকে আসবো তো 1 সপ্তাহ পর আবার গেলাম বাসায়
শুক্রবার
থাকতাম যাওয়ার পরে তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না ও এখানে বসে আমি সব টাকা খরচ করে গেলাম তো ওকে বললাম যে মোহন টাকা লাগবে কিছু টাকা দাও তো আমাকে বলতেছে টাকা তো নাই টাকা আমি কোথেকে দিব তখন বললাম যে আমি তোমাকে এত এত টাকা পয়সা দিলাম যখন চাইলাম এখন আজকে আমি তোমাকে হঠাৎ করে বললাম 500 টাকা দাও তোমাকে এটা দিতে পারবো না বুঝলাম না বিষয়টা তখন সে আমার বলতেছে যে বুঝবা তুমি যখন খাও তখন তো খেল থাকে না এখন টাকা নাই এখন আমার বলতেছে টাকা দেওয়ার জন্য আচ্ছা দেখি তো বাসা থেকে আমাকে বলছে তুমি এখানে থাকো ও এর ভিতর থেকে 1 সপ্তাহ এখানে থাকার পরে যদি আমি চলে যাব এর আগের দিন বলতেছে আমার বাসা থেকে এই আমার ছোট ভাই আছে আরেকটা মেহমান আসবে সাথে বললাম যে মেহমান বলতেছে আমার বোনের দুটো মেয়ে আসবে আর আমার ভাই আসবে সাথে আরেকটা মেহমান আসবে আমি বললাম যে মেহমান মানে বুঝি নাই মেহমান কে বলে আসলে দেখবা তো বাসায় বসে রয়েছে আমি তো সকালবেলা আসছে এবার সাথে আসার পর দেখি যে ছোট ছোট 4টা বাচ্চা আসছে একটা বাচ্চা 12 বছর বয়স হবে ছেলে আর একটা ছেলে 7 বছর আর দুটো মেয়ে 4 বছর এরকম হবে পিচ্ছি পিচ্ছি একদম বললাম যে এরা কারা পরিচয় করে দিতেছে আমাদের একটা ওর ছেলে আমাকে পরিচয় করে দিতেছে যে এটা আমার ছেলে এবং বাচ্চাদের সঙ্গে তো খারাপ আচরণ করাটা যায় না, তো আমার কিছু বলি নাই। ছেলে তো ওই ছেলেটা হয়েছে আমাকে আব্বু ডাকতেছে। আব্বু কেমন আছে?
কার ছেলে?
ময়ূর ছেলে, ময়ূর একটা ছেলে আছে, সেটা
মানে এটা সে গোপন করেছে।
হ্যাঁ
গোপন মানে কি, বিয়েটা গোপন করেছে বোধ হয়?
না ওইটা গোপন করেছে।
বাচ্চার কতটুকু বয়স? ছোট না
ছেলেটার? 6 বছর।
তারপর
হচ্ছে বাদামি, তখন আমি কিচ্ছু বললাম না, আমি ছেলেটাকে বাচ্চাদের সাথে ভালো আচরণ করলাম, কথা বললাম, তাদেরকে বাহিরে নিয়ে অনেক কিছু কিনে দিচ্ছি খাবার। কিন্তু যখন বাসায় চলে যাব, বাসায় চলে যাওয়ার পর আমি মুখে জিজ্ঞেস করলাম যে এখানে বসো, তো ও মানে কিরকম একটা ভয় ভয় পাইতেছে আমাকে। আমি বলতেছি যে সবকিছু বলতে পারলাম, আমি তোমার এত বড় একটা সমস্যা যায় না, তোমাকে যদি একটা খারাপ রাস্তা দেখে আমি বিয়ে করতে পারি, তাহলে তোমার একটা ছেলে আছে, এটা তুমি গোপন কেন করছিলে?
আগে একটা বিয়ে হয়েছে, সেটাও তুমি গোপন করছো?
বিয়ে হয়েছে, ছেলে আছে, এটা কেন গোপন করলা? তাহলে সত্য কথা বললে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু এটার একটা কষ্ট তুমি দিয়ে আমাকে দেওয়া কেন দিলা? তো বলতেছে যে এটা আমাকে, আমি নিজেও বলি নাই, আমার আপা আমাকে বলছিল যে এটা জানাইলে হয়তো বিয়েটা করবে না তুমি। বললাম যে বাহ, আমার আমার দুর্বলতার সুযোগ তুমি নিশ্চয়, আমি বিয়ে করছি এটা শেয়ার করছি, কিন্তু তুমি বিয়ে করছো এটা তুমি আমাকে কেন বলো নাই? আচ্ছা যাক, আমি 1 সপ্তাহ ধরে এখানে থাকলাম, এবার আমার গাছ করে যাবো, ওরা বিকেলবেলা আমার টাকা লাগবে, তো সে আমাকে 300 কত টাকা দিল। গাজীপুরে গেলাম, আমার কাছে টাকা নেই, বাড়িতে যাবো, তো আখি আবার জিজ্ঞেস করতেছে তুমি 7 দিন পরে এইভাবে আসলা, তোমার চেহারা এত সুন্দর, চেহারা ফুলের মতো চেহারা, তোমার দেখে তো মনে হইতেছে তুমি কিছু খাও। তোমার চেহারা এরকম হয়ে যেতেছে, স্বাস্থ্য সুবিধা দিতেছে, তুমি প্রচুর পরিমাণে সিগারেট খেতেছ, ঠিক মতো কথা বলতে বললে তোমার চোখ নাক কিরকম একটা খুন খুন নেশা দেখা দেয় তোমার শরীরে, এরকম কেন? বললাম যে না এমনিতেই অগ্ন থাকি, তো না তুমি কিছু একটা খাও, এটা আমার বলো তুমি। সে খুব বিবেচ করে বলতেছে জান প্লিজ তুমি বলো আমার কিরকম লাগতেছে, এমনি আমি তোমার নিয়ে ভয় করি। বললাম যে প্রায় আমি এটা মিথ্যে কথা বলছি, দেখো আমি 2-4 দিনের ড্রিঙ্কস করছি, এই জন্য এরকম লাগতেছে। ওরা আমি বলতেছে যে আমার মাথা ছেয়ে বলো, আর তোমার সন্তান আমার পেটে, হ্যাঁ তুমি আমার শরীর ছেয়ে অদা করো যেগুলি আর খাইবা না। তখন আমি এটা করতে চাই না, যে অদাটা আমি করবো না, যে আমি এগুলি খাবো না। আমি আচ্ছা ঠিক আছে কথা দিচ্ছি খাবো না, শরীর ছেয়ে কথা বলবো না আমি। ফলে যাই হোক, আমি তো টাকা নাই, বাসায় থাকতেছি, বলতে বলতেছি অফিসে যাবে না? বললাম যে না, 3 দিনের ছুটি নিয়ে আসছি, 3 দিন বাসায় ঘুমাইতেছি, কারণ ঢাকাতে যখন আমি এখানে 7 দিন থেকে গেলাম, এখানে রান্না বান্না হয় না, আমরা বাহির থেকে খাবার নিয়ে আসতাম, এমনিতে খুব ক্লান্ত। আবার এখানে আরেকটা জিনিস করতো, আমার বাসায় বাহির থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতো, তার পূর্বে পরিচিত যারা নিয়ে আসতো, মানে ওরা আলাদা সময় কাটাইতো, রাত্রে ও দেখা গেছে সকালবেলা ওদের কাছ থেকে 1,000-2,000 টাকা ধরে রাখতো রুম ভাড়া। তো আমি আবার ওদিকে খেয়াল দিই না, বিষয়টা আমি তখন বুঝতেও পারি না, আমি সেমনি আড্ডা দেয় এসে, এবং ওই যে ওই টাকাগুলো দেওয়া, ওটা ফ্যামিলিতে টাকাগুলো দেয় আর কি। তখন আমি বাসায় যাওয়ার পর আমার ফোন দিয়েছি যে 3 দিন হয়ে গেল, গেলা এখন আসো না কেন, রাজশাহী থেকে আমাদের মেহমান আসবে, তোমার একটু বাসায় থাকতে হবে, কারণ বাড়িওয়ালা সমস্যা করবে, বন্ধু বান্ধব নিয়ে আসলে তুমি বাসায় না থাকলে একটা সমস্যা। আমি ঠিক আছে আমি আসবো, আমার কাছে টাকা নাই। বলছি যে তুমি টাকা নাই, তাকে ম্যানেজ করে নিয়ে আসো। তখন আমি আমার বউয়ের একটা চেন ছিল, সুখের ভিতরে রাখা,
মানে আখির প্রথম বউ চেন,
আখির একটা চেন ছিল। তখন আমি চিন্তা করলাম যে চিন্তা নিয়ে যাই, পরে আমি 1 সপ্তাহ পরে আমি 8 টাকা ম্যানেজ করে চিন্তা আর আমি দিয়ে দেবো। চিন্তা নিয়ে না 15,000 টাকা চিন্তা বিক্রি করে দিচ্ছি।
ওকে,
পরে 15,000 টাকা বিক্রি করে দিয়ে ঢাকায় আসছি, আবার বলে আসছি আমি ঢাকায় যেতে চাই, এখন থেকে আমি ঢাকায় অফিস করবো। তাই সেইখানে যে বাসা বা রাজাগত খরচ সব কিছু আমি নেই, ও আমার কাছ থেকে টাকা নেয় ঠিক আছে, কিন্তু টাকা নেওয়ার পরে টাকা আর থাকে না, মানে দেখা গেলো যে আমি বললাম যে তুমি এবার কত টাকা রাখছো, বলতো 2,000 টাকা নিয়ে এসছি, তো 5,000 টাকা দিলাম আরো 3,000 টাকা। তখনও মনে হয় একটু খারাপ ব্যবহার করতো, তখন আমার কিরকম একটা সন্দেহ হতে লাগলো যে ওর যদি সমস্যা নাই থাকবে ও টাকার হিসাব দিতে পারে না কেন? আমি বললাম যে এই যে লোকজন তুমি বাসায় নিয়ে আসো, আমি না থাকা সত্ত্বেও ছেলেরা আসে মেয়েরা আসে, এগুলি কেন আনো, তুমি নিজেই কিছু করো। বলতেছে না, এটা বললে সে আমার সাথে ঝগড়া করেছে, তুমি আমাকে অবিশ্বাস করো না, আমি এই করবো সেই করবো। কিন্তু অবিশ্বাস না, তুমি তাহলে এই কাজটা কেন করতেছো? তোমাকে আমি ওই রাস্তা থেকে নিয়ে আসলাম, এখন যদি ওই রাস্তার লোকজনের সাথে আমার উঠা বসা চলতে হয় তাহলে লাভ তো হইলো কি, আমি নিজেও তো ওই পথে নেমে গেলাম, এটা বন্ধ করে দাও। বলতেছে এটা বন্ধ হবে না। বন্ধ হবে না মানে এটা বন্ধ হবে না, কেন বন্ধ হবে না? বলতেছে এমনিতেই। ঠিক আছে, তখন আমি তার এলাকায়, আমি তখন আমি তাকে কিছু বলি না, মৌচাটা তো তার এলাকায়, চিটাইন রোড মৌচার পাশাপাশি। তখন তো বলতেছে যে তুমি আমার কিছু বললে আমি আব্বুরে নিয়ে আসবো, আব্বু এই করবে সে করবে, মানে বিভিন্ন সময় বয় টয় দেখায় তো আমার। তো কিন্তু এই যে বাসায় বসে বা মানে গাঁজা এগুলি মানে পুরা দমে সে প্রতিদিন ম্যানেজ করতো। তখন বলতো যে তোমার তো এখন হাত খালি, তোমার তো তোমার টাকা পয়সা থাকে না, তো আমি আনি তুমি থাকো, এখন আর তোমার বিয়ে যাওয়ার দরকার নাই, ওইদিকে আমার ওয়াইফ তো বাসায় কান্নাকাটি করে আমার বোন ওর বড় আপা শুনলি সেখানে বলতেছে যে মামুন বাসায় তো আখির চেন নাই, তুমি কি চেন দেখছো? বললাম যে না আমি তো চেন দেখি নাই। তুমি কি হয়েছে? বলতেছো চেন পাইতেছে না, কান্নাকাটি করতেছে, ওদিকে তুমি নাই, ওর স্বপ্ন দেখছি তুমি বিয়ে করছো, কান্নাকাটি করতেছে, তুমি আসো। আমি বলতেছি যে আসবো, আমি দু চার দিনের ভিতরে আসবো। তারপরে বাসায় নিয়ে গেলাম, ওর আখির সাথে কথা বললাম যে দেখো চেন যাওয়ার তো গেছে, আমি তো বাইসে আছি, আমি চেন দিবো তোমার, এই না সমস্যা নেই, যা কান্নাকাটি করে না, কিন্তু হারাইছে অথবা কেউ নিয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা বলো না। তো ও আমার কথা শুনতো সবসময়, আচ্ছা তুমি যেহেতু বলছো আমি মেনে গেলাম, আর কিছু বলবো না।
আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, একেবারে শেষ ভাগে ফিরব। এবং বুঝতেই পারছেন যে আসলে শেষটা খুব সুমধুর কিছু না, তবে বিটার টেস্ট অফ দ্য রিয়েলিটি, যেটা বলে যে সত্যের যে তেতো স্বাদ, সেই স্বাদটা আমরা পাবো কিছুক্ষণের মধ্যে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আপনাকে ফিরে আসার কথা বলছি, বিয়ে করেছেন, এটা স্বপ্ন দেখেছে। তারপর
তিন চার দিন পরে আসতেছি, তো ওই বছর আমি বাসাতে থাকি। তো তারপরের দিন বলতেছে যে বললাম যে তোমাদের না এখানে বাসা আছে, তো আমার তখন টাকা লাগতো, আমার হাতে টাকা নেই, আমি তোমাকে যে গোল্ডেনের আংটিটা দিচ্ছিলাম তুমি ওইটা দাও, আমি ওইটা হয়তো বন্ধক রেখে তোমাকে কিছু টাকা লাগবে, আমার টাকা দিতে হবে। তো বলতেছে যে গোল্ডেনের আংটিটা তো আমার কাছে নাই, ওইটা বনে নিয়ে বরিশাল গেছে বেড়াইতে। বললাম যে তোমাকে আমি আংটি দিলাম, তিন চার দিন জিজ্ঞেস করতেছি, কালকে জিজ্ঞেস করলাম আংটি কোথায়, এখন বলো যে বরিশাল নিয়ে গেছে, মানে এটা বলতেছে আংটি পাইবা না, তুমি বিয়েতে একটা আংটি দিছো, এখন আবার আংটি চেতেছো তোমার সমস্যা দেখে। হ্যাঁ, মানে ওটা অনেক খারাপ চোখে দেখতেছে আর কি, যে আমি খুব খারাপ, শেষ পর্যন্ত বউয়ের আংটি চেতেছি, এরকম আর কিছু বলি নাই। পরের দিন বিকেলবেলা বললাম যে তোমাকে না বললাম যে টাকা দেওয়ার জন্য আমি গাজীপুরে যাবো, ওইদিকে তো ফ্যামিলিতে আখির ওইখানে বাজার সদায় নাই, ও তো খুব হিসাবি মেয়ে, মানে না খেয়ে থাকতো, তখন আমার কেমন জানি এরকম লাগতো মাঝে মধ্যে, ও আবার সকালবেলা আমাকে বাসায় রেখে চলে যেত, যে আমার বাসায় সারাদিন ফ্যামিলির লোকজনের সাথে আমি কথা বলবো। তখন আমাকে জিজ্ঞেস করতাম যে কি কথা বলো ফ্যামিলির সাথে, আমি এখানে ঢাকা থেকে একা একা থাকি, তুমি চলে যাবো? মানে বলতেছে যে না তুমি থাকো, আমি সন্ধ্যায় আসবো। ও আমাকে বাসায় রেখে সকালে বের হলে রাত্রে আসতো, তখন আমি ওর ফোন দিতাম কিছুক্ষণ পর পর, হ্যাঁ যে মৌ কোথায়, তখন মৌকে ফোন দিলে বাদনে ফোন দিল, প্রতিদিন ঘুমাই কেমনে, তখন আর বাসায় আসছে পরের দিন এসে বললাম যে তুমি বাসায় গেলে শুধু ঘুমাও, বলতেছি আজকে সারাদিন বাসায় থাকতে হবে, পরে আমি তোমাকে নিয়ে আমাদের বাসায় যাবো। তো বলতেছি যে আমার ফোনটা ভেঙে ফেলছি, তোমার ফোনটা আমার দাও, মানে একটা অন্য ফোন নিয়ে আসছে, আমার একটা বেশ ছিল ওই সেটারে বেশি, ঠিক আছে তুমি যাও বাসায় বিকেলে চলে আসো, রাত্রে এগারোটা বাজে আসতেছে না। তো আমি রাস্তার পাশে দাঁড়ায় বারবার, মানে তখন আমার কাছে টাকা নাই, সারাদিনই দুপুরে খাওয়া হয় নাই খুব একটা, আমি ফোন দিতেছি ও আসতেছে না। রাত্রে এগারোটা যখন বাজে তখন আমি মেন রোডের পাশে বসে গেছি, যে ও বলছে ওদের বাসার রাস্তা এটা, আসলে তো এদিক দিয়ে আসবে, আমি ওই রাস্তায় বসে গেছি। তখন দেখি যে একটা মোটর সাইকেলে করে আরেকটা লোকের পিছনে ওই যাত্রাবাড়ির দিকে থেকে যেতেছে, তাই ওই স্টপিসে যে নামছে। তখন আমি দেখি বাবু কি ব্যাপার, ও গেছে বাসায়, এখন এদিক থেকে আসলো কেন মোটর সাইকেলে এটাকে? তখন আমি ওরে কিছু না বলে বাসায় চলে গেছি, বাসায় রাস্তার কাছে ছিল, তখন ও রুমে ঢুকতেই আমি দরজাটা আবার ভিতর থেকে খুলছি, বুঝতে পারিনি। ভিতরে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে গাড়িতে যে লোকটা আসছে লোকটাকে, তখন আমার বলতেছে যে লোকটা কে, মানে তখন ও তো বুঝতে পারছে যে আমি ওকে দেখে ফেললাম যে ওই দিনের সাথে আসছে, তখন বলতেছে লোকটা তো বাপ, এমন ভাবে একটা উত্তরটা দিচ্ছে। তো এই উত্তরটা দেওয়ার পরে আমার অনেক রাগ ছিল, মানে আমি অনেক মারধর করি। তখন মারধর করার পরে ও আমার সাত মাস ছিঁড়িয়ে বাসা থেকে আমাকে নিয়ে বের হয়ে গেছে।
আপনাকে নিয়ে বের হয়েছে?
হ্যাঁ, নিয়ে মানে ওর হাত আমার কলারের মধ্যে ধরা, সাতের মধ্যে। তখন তো আমি অবাক হয়ে গেলাম যে তখন আমি তো বেশি মিস করতেছি যে আমি সবচেয়ে বেশি এটাই খারাপ লাগছে যে আমি আমার এত ভালো সুন্দর একটা বউ রেখে আমি কার জন্য কি করলাম, সে আমার কলার পর্যন্ত ধরছে। আমি জীবনে কোনো সময় কখনো এত আঘাত ছেলে আঘাত খাই নাই আমি কখনো, যদিও দারিদ্রতা কষ্ট করছি না খাই গেছি অনেক সময়, কিন্তু এই আঘাতটা আমি কখনো পাই।
যেটাই বলছিলাম একটু আগে যে বিটার টেস্ট অফ ট্রুথ বলুন। তারপর
আপনারা কে এত রাত্রে রাস্তা এগুলি করতেছেন? তো পরিচয় দিচ্ছে আমার স্বামী, ও মানে উল্টাপাল্টা কথা বলতেছে যে ওই করে সেই করে, হ্যাঁ আমার দেখে না টাকা পয়সা দেয় না, এই জন্য ওর আমি ওর সাথে আমার ঝগড়া হইতেছে। তখন ওনারা বলতেছে আপনার বাসায় চলে যান। তখন আমার বলতেছে যে এই তুমি বাসায় যাও আমি আসতেছি। তখন আমি বাসায় চলে গেলাম, ও আমাকে বাসায় পাঠায় দিয়া ও তো নেই ওই যে ফোনটা, এর মধ্যে যখন ঝগড়া করছি ও আমার ফোনটা কিন্তু ভেঙে ফেলেছে। তখন আমি বললাম যে 250,000 টাকার একটা সিট কিনলাম, তুমি তো ভেঙে ফেললা আসার দিয়েছে। তখন তার চিত্র ভেঙে গেছে। তখন আমার কাছে ফোনে না, এখন আমি ফোনে দিতে পারি না। তখন সারা রাত্রি তো আমি ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছি যে আমি কি করলাম, এরকম একটা মানুষকে রেখা, এরকম একটা মানুষ যে আজকে আমাকে হাত ধরলো, সারা রাত্রি জায়গায় আমাকে বাসায় রেখে চলে গেল। পরের দিন তখন পূজার ঈদ, তার দুদিন পর, তখন ঈদের আগের দিন সে আমাকে বলতেছে তুমি বাড়িতে চলে যাও আমি বাসায় থাকবো।
আপনি ওখানেই ছিলেন?
হ্যাঁ,
আমি একা একা।
হ্যাঁ, একা একা ছিলাম রাতে। তো পরদিন সকালেও আসছে।
আপনার অনেক পেনাল্টি হওয়া উচিত। আমি গল্পটা যখন শুনছিলাম আমার লেখনারাও এই কথাগুলোই লিখছেন ফেসবুকে, কিন্তু আমরা যা গেস করি তার চেয়ে অনেক বেশি পেনাল্টি উপরওয়ালা দেন কিংবা তিনি ক্ষমা করে দেন। আসলে কি হয়েছে সেটাই সামনের দিকে অপেক্ষা করছে। এই বিষয়গুলো যেগুলো আপনি আজকে এখানে কনফেস করছেন বলছেন, সেগুলো কি আপনার স্ত্রী জানে, আপনার প্রথম স্ত্রী জানে?
হ্যাঁ,
পুরোপুরি জানে। রিয়াকশনটা কি ছিল সেটা আপনাদেরকে জানাবো প্রিয় শ্রোতা, একটু অপেক্ষা করুন বলুন। তারপর
তারপরে বলছেন বাড়িতে চলে যাও, আমার যাতে ঠিক আছে আমি তাহলে বাড়িতে চলে যাই তুমি থাকো। আখিও তো প্রেগনেন্ট, সময় তো চলে কাছাকাছি চলে আসতেছে, 5-6 মাস হয়ে গেছে। তখন আমি গেলাম বাসায় ছবি পরে, তখন রাত্রে যে বাসায় গেলাম তখন আখি তো আমাকে দেখে কান্নাকাটি করতেছে, তোমার স্বাস্থ্য চেহারা কি অবস্থা, কি হয়েছে, তুমি কিসের চাকরি করো, কি করছো তুমি বুঝতেছি না, তোমার কাছে টাকাও নাই, চাকরি করলে কাজগুলোতে টাকা থাকতো। পরদিন সকালবেলা ও 500 টাকা দিল, মাংস নিয়ে আসো। মাংস নিয়ে আসলাম, ঈদের দিন আমাদের ভালোই কাটলো। মোর সাথে আরেকদিন আমার কথা হয় না, ফোনটা নষ্ট হওয়া কি বলছিল, ফোনটা হাত থেকে পড়িয়া নষ্ট হয়ে গেছে। ঈদের পরে তো আমি আবার ঢাকা যাবো, নতুন একটা চাকরি নিতেছি, টাকা লাগবে আর নতুন একটা ফোন লাগবে, আমার তো ফোন নষ্ট হয়ে গেছে। তো ওর একজন নূপুর ছিল, আমার তখন কিছু নাই, নূপুরটা নিয়ে নাও তুমি, এটা বিক্রি করে যে টাকা হয় একটা ফোন ঠিক করে না হয় কিনা। তখন ফোন না কিনে আমি ফোন দেশের থেকে যাই কিনছি, ফোনে টাকা না দিয়া ওইখান থেকে আমার ভাইয়ের কাছ থেকে কিনেছি ফোন। এটাকে আমি আবার চলে গেছি ওর কাছে, এসে আবার ওই এখানে বাসা বাড়ি দিলাম, এখানে আবার 2-4 দিন থাকলাম। ভালো চাকরি পেয়েছি, তুই যে সমিতির যে টাকা গুলি ছিল ওই টাকা গুলো আমাকে আবার উঠাই দিয়েছে। আমি এর মাঝখানে ঢাকায় আরেকবার এসে মানে প্রতিনিধি আবার আরেকবার এসে এই টাকা গুলি এখানে বসে ওরে দিয়া আবার আমি ছবি পড়ে গেলাম, রুম সাইড়ে দেওয়া জিনিসপত্র অন্য জায়গায় রেখা ওকে নিয়ে গেলাম ওদের গ্রামের বাড়িতে। এটা গ্রামের বাড়িতে রেখে আসলাম, রেখে আসার পরে আমি তো এসে ঢাকায় এইভাবে সময় দিতেছি, ওর এখানে থাকি। তখন ওরে আমি আর কিছু বলি না, কারণ তখন আমি এই যে ড্রাগসের আসক্ত হয়ে গেলাম, তখন আমার এটা হইলে ভালো লাগে। তখন আমি ওরে কিছু বলি না, না বললা ওই যে মেয়ে নিয়ে এখানে যায় সেখানে যায় বিভিন্ন জায়গায় যায়, যাওয়া আসা করে আমি ওর সাথে যাওয়া আসা করি। তো এই টাকা দিয়া ওর ফ্যামিলি চলতেছে, ওটা কিন্তু আমি প্রকাশ করে পেয়েছি, আর এখানে আমাদের খরচটা চলতেছে। আর ওই দিকটা আখিরে তো আমি মিথ্যা কথা বলতে আসি, যেদিন ডিসেম্বর মাসে 4 তারিখে আমার যে মেয়ে জন্ম হয়েছে আর কি, যে বাচ্চাটা মেয়ে জন্ম হয়েছে, তখন আমি ময়মনসিংহ গৌরীপুরে চলে গেছি অনেক দূরে। ওই দিন ওইখানে এর মনের একটা কাজে আমি ওইখানে গেছি যে খুব ভালো একটা ক্লায়েন্ট আছে, তুমি ওর সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে আসবা ঢাকা।
মানে ততদিনে আপনারা এই মুভের সাথে আপনারা ক্লায়েন্টদেরকে মানে আপনি তখন মেনে নিয়েছেন, এটা কি তখন শুধু ক্লায়েন্টের সাথে শারীরিক সম্পর্ক ছিল নাকি ক্লায়েন্টকে ট্রাপে ফেলতেন, কোনটা?
না, ক্লায়েন্ট আসতো আর ও মেয়ে জোগাড় করে নিত।
ও আচ্ছা, মানে এক ধরনের ব্রোকারি করতেন আপনারা?
হ্যাঁ।
ও নিজে ইনভলভ হতো না,
মানে
আপনার সামনে ইনভলভ হতো না, ও বাইরের পাশে কি হতো না তো সেটা তো আপনি জানেন।
হ্যাঁ, ওটা আমি জানতাম না।
ওকে,
তখন ওই রাত্রিতে আখির এখান থেকে ফোন দিচ্ছে যে আপনার মেয়ে হয়েছে। তখন আমি বললাম যে মেয়ে হয়েছে, খুশির কথা। আমি আবার কাঁদতেও আছি যে আমার এই কষ্ট কথা তো শুধু মেয়েটাই জানি, তো আখিও জানে না। এখন কি করি, ফ্যামিলি জানতেছে না যে আমি এরকম ভাবে আমার লাইফটা ভালো লাইফটা ছেড়ে দিয়ে একটা খারাপ লাইফে আমি চলে আসছি। তো এক সপ্তাহ পর বলছি আচ্ছা আজকে না কালকে আসতে, সেরকম ভাবে এক সপ্তাহ পর আমি আমার মেয়েকে দেখতে গেছি। যাওয়ার পরে খুব ভালো একটা ফুটফুটে মেয়ে হয়েছে, নাম হচ্ছে মরিয়ম। তো দেখার পরে ওকে বাচ্চা মেয়েটাকে দেখে আদর যত্ন করে আমি আবার ঢাকায় চলে আসছি। তো আমি বললাম যে কি আমার আরো কিছু টাকা লাগবে, আমি তো চলতে পারতেছি না এখানে, নতুন থাকি তো এবার মরিয়ম আসছে আমার নতুন মেয়ে আমার, তখন কি করা যায়। তো আগে তখন বললো যে কানের মধ্যে দুই জোড়া ঝুমকা ছিল, একটা বড় একটা ছোট। তো বলতেছে যে আমার ছোট ঝুমকা গুলি তুমি নিয়ে নাও, আমার সবকিছুই তো তুমি, তুমি যদি কষ্ট করো তাহলে তো আমার এগুলি দেওয়া লাগবে না, তুমি এটা নিয়ে নাও। এই তখন আমি ঢাকা আসলাম। আসার পরে আবার ময়ূর বাসায় রাত্রে আমি মনের বলে ফোনটা রাইখে বাইরে চলে গেছি, সিগারেট কিনে নাকি সিগারেট খেতে বাইরে চলে গেছি হাঁটতে হাঁটতে, বাসায় লোকজন আসছে, ফোনটা আমি রেখে আসছি। তখনই আঁকি ফোন দিয়েছে, এটা আমি আঁকি ফোন দেওয়ার পরে ফোন ধরছে মো বলতেছে যে আপনারা ফোন দিছিল, আমাকে ফোন দিছিল মানে কে ফোন দিছিল, মানে আবার মুখে চেয়ার অবস্থা দেখায় ও মানে এতটাই ভয় দিচ্ছিল যে কোনো মানুষও মেরে ফেলতে পারে এরকমই একটা সবসময়ের মধ্যে কাজ করতো। হ্যাঁ, তো আমাদের আপনাকে ফোন দিচ্ছিলাম, কে ফোন দিছিল বললে যে আকির ফোন। তখন তো আমি ঠকাই গেলাম যে এখন আর কি বলি। তখন ওই আমি আসার আগে বলতেছে যে আমি আর সব কিছু তো আঁকি, আমার বলতেছে আর মিথ্যে কথা বললো না, আমি এতদিন ধরে এত কিছু কষ্ট করছি, আমার এরকম কিছু মনে হয়েছে, তোমার ফোন তোমার পরিচিত ছাড়া কেউ ধরবে না, সত্য কথা বলো যে তুমি কি করছো। তখন বললাম যে আমি আসতেছি, আসে আমি তোমাকে সব বলবো। তার দুদিন পরে এখান থেকে আমি চলে গেছি। যাওয়ার পরে দেখে বললাম যে দেখো আমি জানতাম না আমাকে এরকমভাবে ভাসানো হয়েছে, পরে বিয়ে হয়েছে, বিয়ে করে ফেলছি আমি, কিন্তু এখন ওরে আমি কী করবো তো এইভাবে আছে, এখন তো আমার চাকরিও নেই আর ওর আমার লাগছে তো এখন সরবেও না। মৌ জানতেছে যে আমার এখনও আমার কাছে অনেক টাকা পয়সা আছে, সেও সরতেছে না। তখন তাকে অনেক কান্নাকাটি করলো, তখন বলতেছে আচ্ছা যাও তোমরা কোথায় বিয়ে করছো। নিজের কপালে নিজে একটা কুড়াল মারছো, এখন দেখো তুমি কি করবো, আমি তোমাকে এই বিষয়ে কি বলবো। তখন ওদের বাড়ির থেকে নিয়ে আমি গাজীপুরে চলে আসলাম আঁখি কিনে বাচ্চাটা সহ। নিয়ে আসার পরে আবার এখানে এসে তখন আমি তো চাকরি নাই, তখন আমি রাজমিস্ত্রি কাজ করি হেল্পার হিসেবে, আর দশজন কাজ করে বাজার টাজার করতেছি, বাচ্চাকে সুযোগ দিয়ে দিতেছি, মানে দুজনকেই আমরা চলতেছি ভালো। তো আঁকি বলতেছে দেখো সত্য তো রোজগার করতেছ, দেখছো সংসার কিভাবে চালনা করতেছে, আর এরকম করো না, তোমার আর ঢাকা যাওয়ার দরকার নেই, তোমার এত খুঁজে পাইবো না, তুমি আর যাও না, তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার দিকে ছায় এত সুন্দর একটা মেয়ে। এর ভিতরে আবার মো আমাকে ফোন দেয়, তখন এটাও আমি আবার বলতে পারতেছি না। তখন মৌ ফোন দেয়, আমি আঁকিকে রেখে আবার মোয়ের কাছে চলে আয়। তখন ও তো ওদিকে বাসায় খাবার নাই, কি করে, ও দেখা যাচ্ছে পাশের বাসায় একদিন মানুষের বাসা থেকে দুই বেলা খাবার চায় চায় না, খাইছে কোদাল চালায়। হ্যাঁ, মেয়েটা খুলে নিয়ে আর আমি তো এদিকে ঢাকা ফোন দিলে বলে যে আজকে আসতেছি না কালকে আসতে,
আপনি ঢাকায় বসে বসে ইয়াবা খান।
হ্যাঁ, তখন
চিন্তা করুন অবস্থা,
এই অবস্থা। তখন মৌকে বললাম যে আমার বাড়িতে খুব
অসুস্থ। আমি বুঝতে পেরেছি স্টোরি সামনের দিকে যেটা যাচ্ছে সেটা অ্যালার্ট করার মতো না। আমি কিছু কোশ্চেন করতে চাই আপনাকে, এবং কোশ্চেনের অ্যান্সার পেলেই আমার মনে হয় কমপ্লিটলি একটা মেসেজ আমরা আমাদের লিসনার দেখে দিতে পারবো। নাম্বার ওয়ান, আপনি আপনার সেকেন্ড ওয়াইফের কি অবস্থা, এখন কি ওনার সঙ্গে আছেন না নাই?
এখন আমি তার সাথে যোগাযোগ হয় এক মাস আগে গেছি, সে বলতেছে
তার মানে আপনাদের সম্পর্ক আছে,
সে আমাকে বলতেছে তুমি, হ্যাঁ সম্পর্ক আছে, তুমি সে আমাকে এখন এটা বলতেছে যে তুমি দূরে থেকে প্রতিষ্ঠিত হয়ে আমাকে দেখাও, আমি একজনে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, বাট কিন্তু তোমার সাথে আমি সংসার করবো না, কারণ আমরা এর মাঝে একসাথে ছিলাম, কিন্তু ওই যে আমার যে মেয়েটা যে পালক দিয়ে দিচ্ছে, আমি এখানে থাকা অবস্থায় সে চলতে পারে না, অসুস্থ, তার ফ্যামিলি
মানে আপনার মেয়েটাকে পালক দিয়ে দেওয়া হয়েছে।
হ্যাঁ, কারণ সে অসুস্থ
আছি।
হ্যাঁ, অসুস্থ, আমার ফ্যামিলিতে রাখার মতো পরিবেশ নেই, তার ফ্যামিলিতে রাখার মতো পরিবেশ নেই,
এই জন্য পালক দিয়ে দিলাম।
সে বলতেছে যে এত আদরের সন্তান আমি যদি পালক দিছি তার জন্য আমি তোমার সাথে থাকতে পারবো না। এমনিতে আমি যখন একবার যাওয়ার পরে আমরা দুজন যখন একসাথে হই তখন আমরা কি আর কথা বলতে পারি না, শুধু পানি করে চলবে তখন পর্যন্ত সামনে যায়, মানে তাকে স্পষ্ট করার মতো কোনো মন মানসিকতা কারণ থাকে না, ও কাজে আমি কাঁদি। আমার মনে হচ্ছে যেহেতু তুমি আমাদের আরেকটা মেয়ে আছে ওই জায়গাতে, যে তুমি ভালো হয়ে আর দূরে থেকে প্রতিষ্ঠিত হইতে পারো তাহলে তুমি,
তার মানে আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে নেই, দ্বিতীয় স্ত্রী তো নাই, প্রথম স্ত্রী আপনাকে ডিভোর্স দেয়নি কিন্তু আপনার সঙ্গে নেই, সে থাকে কোথায়, কি করে,
চাকরি করতে
গার্মেন্টস এ, এটা করে ওই মেয়েটাকে দেখে, আর একটা মেয়েটাকে দত্তক দিয়ে দিয়েছে আপনার মেয়েটাকে। আর আপনার দ্বিতীয় স্ত্রীর কাছে আপনি যেতে পারেন না এবং সে আপনাকে বলছে এস্টাবলিশ হয়ে আসার জন্য, আপনি এখন পেশায় কি করেন, কিছুই করেন না, বেকার, ফাইন, এখনো আপনি অ্যাডিকশনের মধ্যে আছেন। সব দারিদ্রতা সবাইকে মহান করে না, যদিও নজরুলের খুব সুন্দর একটা কবিতা আছে, হে দারিদ্র তুমি মরে পড়েছ মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। সব দারিদ্র সবাইকে মহান করে না, ওর হাতে অপরচুনিটি ছিল, ওর ঘরে খুব সুন্দর নীতিমান একজন ওয়াইফ ছিল, ওকে সৃষ্টিকর্তা পয়সা দিয়েছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু পারেনি, এবং না পারার জন্য ওকেই অপরাধী করতে হবে, কজ ওকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য স্ত্রী ছিল, ওকে পয়সা দিয়েছিল, ওর দারিদ্রতা ওকে একটা শিক্ষা দিয়েছিল ছোটবেলাতেই, সব শিক্ষা থাকার পরেও ওর জীবনে কিছুই হলো না, ওর যে বিপদ এখন, ওর যে পেনাল্টি, সেই পেনাল্টি আসলে চরম পেনাল্টি, কজ ওর আর্নিং নাই, ও এখন অ্যাডিক্টেড, এবং ওর দ্বিতীয় স্ত্রীর কাছেও জায়গা পাবে না, প্রথম স্ত্রীর কাছে গিয়ে ওকে ও ধরতে পারে না, ও বললো শুধু কাঁদি, এর চেয়ে বড় শাস্তি ওকে আর কি দিবেন, আসলে দেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি শুধু এক কথায় আমাকে বলেন যে আপনি রেডিওতে কেন বলতে আসলেন আপনার এই জীবনের গল্পটা।
আসলাম আমি এই কথা বলি, ফুল কথা বলি আমার স্ত্রীকে, আমি কখনো বলতে পারি
প্রথম স্ত্রীকে,
তাকে শোনার জন্য আর যারা শুনবে যাতে এরকম ভুলটা যাতে আমার মতো না করে।
আপনাকে যদি সুযোগ দেয় আল্লাহ নতুন করে একটা জীবন শুরু করার জন্য যেখানে অতীত জীবনের কোনো ভুল থাকবে না, তাহলে আপনি কি করবেন?
আমার স্ত্রীকে, প্রথম স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, তাদেরকে নিয়ে শুরু করবো।
মানুষের চেষ্টার কোনো কমতি নাই, আপনার সামনের দিনের চেষ্টাটা সেরকমই হোক এবং আপনি ভুল থেকে বের হয়ে আসেন, সেই শুভকামনাই থাকলো।
শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজি কি দিয়ে আবারও ফিরে আসবো, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সবাই নিজের খেয়াল রাখুন এবং অন্যের ক্ষতি না করে অনেক বেশি ভালো থাকুন, সেই শুভকামনা দিয়ে আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।